exclusively on FusionBD.com.
ওয়াও, খুব সুন্দর সুন্দর কয়েকটা গান শুনে চলে আসলাম ভূত এফএম হরর ক্লাবে, অর্থাৎ অন দ্য রক্স উইথ জোহাদের শেষ কয়েকটা গান সুন্দর সুন্দর আসলে টুকলাম স্টুডিওতে। তো যাই হোক, যারা এই মধ্যে শুনছেন আমাদেরকে শুনছেন রেডিও ফুটে রেডিও এফএম, সবাই কিনে আছি, ভূত এফএম হরর ক্লাব শুরু হয়ে গেল, সৃষ্টি আছে, এই মধ্যে আপনার সাথে থাকছে রাত দুইটা পর্যন্ত, এবং সাথে থাকছে অনেক সুন্দর সুন্দর কিছু স্টোরি আছে। আগে বলেছি যে আমাদের যে ফেমাস রাইটারদের যে একটা করে স্টোরি আমরা প্রত্যেক এপিসোডে প্লে করি, সেই স্টোরিগুলোর আছে 50তম স্টোরিটা, আজকে থাকছে ধীরেন্দ্রলাল ধরের স্টোরি তান্ত্রিক, এবং এই স্টোরিটা লীলা মজুমদার সম্পাদিত একটা ভয়ঙ্কর প্রকারের গল্প, মানে একটা বই বেরিয়েছিল, সেই বইটাতে এই গল্পটা প্রচার মানে পাবলিশ হয়েছিল। সো আরও বেশ কয়েকটা স্টোরি আছে, আছে মেল অফ দ্য উইকে লিসনারদের পাঠানো মেল থেকে সিলেক্টেড স্টোরি, আছে আনসেন্সর স্টোরি, এবং যদি সময় থাকে অবশ্যই ভূত এফএমের সেই ঘটনাগুলো থেকে, ভূত এফএমের পূর্বে প্রচারিত যে ঘটনাগুলো রয়েছে সেখান থেকে সিলেক্টেড একটা স্টোরি পড়ার চেষ্টা করব যদি হাতে সময় থাকে। তো এই হচ্ছে আজকের ভূত এফএম হরর ক্লাবের কি বলা যায় সিনপসিস। আর আপনারা জানেন পবিত্র মাস মাহে রমজান শুরু হচ্ছে আজকে থেকে, অর্থাৎ আজকে রাত্রে তেহরিকে আগামীকাল থেকে রোজা রাখা শুরু করবে এই অঞ্চলের মানুষজন। পুরো রমজান জুড়ে আমরা সংযমের প্র্যাকটিসটা শুরু হয় বা সংযমের প্র্যাকটিসটা চলে সেটা পুরো বছর জুড়ে থাকুক, প্রত্যেকটা মানুষের ভেতর সেই সংযমের যে থিমটা সেটা যেন ছড়িয়ে পড়ে। তো মানুষ ভালো থাকুক, সংযমী থাকুক। আমরা প্রত্যেকটা হরর ক্লাবে এই মুহূর্তে তিনটা পর্ব, তিনটা গান শুনবো নবরাত্রির পর্বে তিনটা গান, এবং গান শুনে আমরা চলে আসবো প্রত্যেকটা হরর ক্লাবের পর্বতের আয়োজনগুলো নিয়ে। আমাদের সাথে আছে আজকে একটু হরর ক্লাব, তাদের সাথে কথা হবে এবং যে স্টোরিগুলো আছে সেগুলো শুনবই। এখন চলে যাচ্ছে নবরাত্রিপ্লেতে, আপনার কথাগুলো জানিয়ে দিতে পারেন ফেসবুক পেজে আমাদের রেডিও ফুটি, facebook.com/radiofuti ঠিকানায় ভূত এফএম হরর ক্লাবের পোস্টে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনার কথাগুলো। এছাড়া আপনি আপনার হরর ক্লাবের কথা আমাদেরকে মেল করতে পারেন ভূত এফএম @radiofuti.fm। চলে যাচ্ছি গানে, ফিরে আসছি একটু পরে।
Radio Footy, No Talk Triple Play, Pong Pong Pinti Darun Gan, brought to you by Gramin Phone, Life Shulug GP Speede. Song number one.
Ikto tomar nila mante, ek chinti nehi, thami jali chite nilam panilami. Ikto tumi বুকের ভেতর এবার শ্রাবণ ভালোর ভাষা টোবা তোমারি মোরে যাব রে, মোরে যাব কি অসহায় ভালো, মোরে যাব
কি
সহায় আমি একবার ভাব মরে যাব রে মরে যাব
Heaven only knows where you've been, but I don't really need to know. I know where you're gonna go. On my heart where you're missing your head, and you just look so beautiful, just like you were an angel. Can I stop the flow of time? Or can I swim in your divine? Cause I don't think I'll ever leave this place. Thank you.
আইফোন ইউজারদের জন্য দারুণ একটা খবর, গ্রামীণফোন 4G ইউজ করতে পারবেন আপনার আইফোনে। আপনার দরকার একটি 4G এনেবল সিম, আর চেক করুন আপনার iOS সফটওয়্যারটি লেটেস্ট ভার্সনে আপডেটেড কিনা। ব্যাস, তাহলে আপনি এক্সপিরিয়েন্স করতে পারবেন গ্রামীণফোন 4G। লাইফ চলুক চিপ স্পিডে।
দেশে নাকি কাজের অভাব, কিন্তু আমার ক্ষেত্রে আমি তা একদমই ফিল করিনি। ইন্টারনেটের কারণে শুরু করতে পেরেছি আউটসোর্সিং বিজনেস, এখন ঘরে বসে আয় করে লাইফ চেঞ্জ করছি নিজের হাতে। আর তাই ধন্যবাদটা সবার আগে রবি পাওনা,
দেশের প্রথম রবি 4.5G প্রিপেইড প্যাকেজ হাতে লাইফ চেঞ্জ হচ্ছে প্রতিদিন। নতুন সিম কিনে 189 টাকার রিচার্জে উপভোগ করুন 6GB ইন্টারনেট এবং 400 মিনিট টক টাইম। বিস্তারিত জানতে ভিজিট করুন robi.com.bd। রবি।
Introducing new carbonated beverage, Houston.
হ্যাঁ, আবার চলে আসলাম দুটো রকম হরর ক্লাবের সৃষ্টি হচ্ছে এই মুহূর্তে। আপনার সাথে আর আমার সাথে আছে আজকের হরর ক্লাব যারা আছেন, তারা এর আগে অনেকবার এসেছেন। আমাদের হরর ক্লাবগুলো মানে ঢাকার যে হরর ক্লাবগুলো, তাদের কিন্তু প্রায়ই সেই সৌভাগ্যটা হয়, বা সৌভাগ্য বা দুর্ভাগ্য আমি জানি না, তারাই বলতে পারবে কিরকম। তো যাই হোক না কেন, আমাদের স্টুডিওতে এসে প্রত্যেকটা হরর ক্লাব এনজয় করার, স্টুডিওতে বসে আমরা সেই স্টোরিগুলো শুনি প্রত্যেক বৃহস্পতিবার। তো ঢাকার হরর ক্লাবগুলো আসার সুযোগ বেশি থাকে, যেহেতু তারা একই শহরে আর কি, ঢাকার স্টুডিওতে থেকেই যেহেতু এখন পর্যন্ত আমরা করেছি, বাইরে যাইনি। তো আপনি যে যিনি আর কি ঢাকার বাইরে আছেন, আমাদের কিন্তু ঢাকার বাইরে থেকে হরর ক্লাবগুলো কিন্তু প্রায়ই আসে। তো আপনার হরর ক্লাব নিয়ে কিন্তু আপনি চলে আসতে পারেন। আর আসার যে নিয়মটা সেটা একটু আগেও বলেছি, এবং এর আগে যে হরর ক্লাবগুলো ঢাকার বাইরে থেকে যারা এসেছে তারও সেম ফর্মুলা অ্যাপ্লাই করে এসেছে, সেটা হচ্ছে আমাদের মেল পাঠিয়েছে bootfm@radiofuti.fm, এই ঠিকানায় সাবজেক্ট ফিল্ডে লিখতে হবে হরর ক্লাব। তো আপনাদেরকে শুরুতে একটা ছোট্ট খবর জানিয়ে দিই, সেটা হচ্ছে আপনাদের এই উইকেন্ডের যে প্ল্যানটা যেটা রয়েছে, সেটা আরো জোস আর রিল্যাক্স একটা প্ল্যান আমি কিন্তু আপনাদেরকে সাজেস্ট করতে পারি। সেটা হচ্ছে আমি নিজেই যেটা ফোন থেকে ডাউনলোড করে ফেললাম 6টা মুভি, একদম পুরো উইকেন্ড জুড়ে যেটা করবো, জাস্ট মুভি ম্যারাথন চলবে। কারণ আজকে আমার 3G সিমটা রিপ্লেস করে নতুন একটা 4G সিম নিয়ে পেয়ে গেলাম 5GB 4G ইন্টারনেট একদম ফ্রি। মেয়াদ আছে 7 দিন, তাই দেরি না করে আজকে আপনার 3G সিমটা রিপ্লেস করে পেয়ে যান 5GB ইন্টারনেট, আর এনজয় করুন। ডাউনলোড আপলোড আর শেয়ার চলুক জিপি স্পিডে। জানতে ভিজিট করুন www.gramingphone.com। আর কোথায় ফেম হরর ক্লাবের আজকের হরর ক্লাবের আসনগুলো অলঙ্কৃত করেছেন যারা, তারা হচ্ছেন ফ্লোরা, সবুজ এবং মিঠু। হ্যালো, কেমন আছেন আপনারা?
ভালো, আপনি কেমন আছেন?
খুব ভালো আছি, আপনাদের দেখে আরো বেশি ভালো লাগছে। তো আজকে আজকে আপনাদের মানে খুব খুশি খুশি লাগছে, সংক্রামিত হাসির উৎপত্তি আসলে কোথেকে? আপনারা স্টুডিওতে আসার আগে কোথায় ছিলেন?
আমরা স্টুডিওতে আসার আগে শিল্পকলা একটা নাটক দেখে আসলাম, যথারীতি সবাই সবার অফিস শেষ করে
শুধু না মানে আপনারা নিজেরা তিনজন মিলে এমনিতে একটা মানে রিয়েল লাইফ ক্লাব হয়ে গেছে, মানে হরর ক্লাবের বাইরেও আপনাদের অনেক অ্যাক্টিভিটিস। ওয়াও, তো কেমন লাগে যে মানে সবাই মিলে যে মঞ্চ নাটক দেখতে যাচ্ছেন বা থিয়েটার? আমিও এক সময় মানে ইদানিং না ওই রেগুলারলি আসলে দেখা হয় না, স্টেজ নাটকগুলো আপনারা নিজেরাও সম্ভবত কাজ করেন স্টেজে, তাই না? যারাই নাটক দেখে বা নাটকের প্রতি ভালোবাসা তাদেরকে একটা প্রশ্ন আর কি চলে আসে যে ফেভারিট অ্যাক্টর কে?
আমার হচ্ছে আমির খান।
আমির খান, ওকে। মঞ্চে কখনো দেখেছেন? মঞ্চের বাইরে জাস্ট বাংলা ডায়লগ দেন এরকম
আমাদের দলের দলপ্রধান আছে রোকেয়া রফিক বেবি।
ওকে, ঠিক আছে বেবি।
তারপরে তিনি আপনার ফেভারিট অ্যাক্টর আবুল হায়াত দেখার সুযোগ হয়েছে।
সবুজের ফেভারিট অ্যাক্টর কে?
অনন্ত জলিল।
বাহ,
আমি খুব এনজয় করি ওনার অভিনয়, আমি খুব এনজয় করি,
খুব এনজয় করেন। এবং মানুষ হিসেবে আমি শুনেছি তিনি অনেক বড় হৃদয় একজন মানুষ। ফ্লোরা, আপনার ফেভারিট অ্যাক্টর কে? প্রয়োজন নেই, আমরা হরর ক্লাবে আছি, হরর গল্পে ঢুকবো আজকে আমরা। তো আজকের গল্পগুলো একটু আগেও বলছিলাম যে আজকের স্টোরি গুলো খুব স্পেশাল কিছু স্টোরি আছে, এবং আজকে লিসনারদের কাছ থেকে যে স্টোরি গুলো আমরা পেয়েছি সেখান থেকে দুটো স্টোরি আমি সিলেক্ট করে রেখেছি। একটা স্টোরি আমাদেরকে পাঠিয়েছেন ইফাতারা চৌধুরী রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে, একটা খুব ছোট একটা স্টোরি তিনি আমাদেরকে পাঠিয়েছেন। এছাড়া তিনজন স্কুল পড়ুয়া তিন বালক, অন্তর, লুবান, রাকিব, এই তিনজন মিলে তারা স্টোরি লেখে এবং আমাদেরকে পাঠায়। তাদের একটা স্টোরি আছে আমাদের হাতে, সেই স্টোরিটা হচ্ছে দেহ দানব নিয়ে, বা আসলে বলা যায় হন্টেড প্লেস বলতে আমরা যেগুলো বুঝি যে বিভিন্ন জায়গা থাকে না যে কিছু হন্টেড প্লেস, এই জায়গাগুলো যাওয়া নিষিদ্ধ বা যাওয়া উচিত না, এরকম কল্পকাথা বা গল্পকাথা নিয়ে লেখা একটা গল্প। সেই গল্পটা থাকছে ইফাতারা চৌধুরী যে গল্পটা, সেটা খুব ছোট একটা পরিসরে একটা মানুষ তার স্ত্রীকে নিয়ে লং ড্রাইভে গিয়েছে এবং সেখানে অদ্ভুত একজনের সাথে দেখা। হ্যাঁ, তো দুটি গল্পই আসলে ভয়ের উপকরণ আছে এবং সেগুলো আসলে গল্পটাকে হরর গল্প বানিয়েছে। এছাড়া আরো অনেক সুন্দর সুন্দর গল্প এসেছিল যেগুলো এই সপ্তাহে পড়তে পারছি না, সে আমি সামনের সপ্তাহে পড়ার চেষ্টা করব। আর দুটো সময় একটা পুরাতন গল্প তো পড়ার চেষ্টা করবো যদি সময় থাকে, এবং সেই সাথে থাকছে হরর ক্লাবের সাথে অনেক অনেক আড্ডা। হ্যাঁ, শুরু করবো আজকের শো, তো অলরেডি শুরু হয়ে গেছে। এই মুহূর্তে আরেকটা গান শুনবো এবং গান শুনে আমরা শুনবো আমাদের প্রথম মেইলটা, এবং গানটা সবসময় আমাদের খুব প্রিয় গান অঞ্জন দত্তের চেয়ে দেখালা।
রাতে মেলে পরে ভাঙা জানলার সার সিটা খুলে যায়, কালি ঝুলি মাখা ঘরটায় কে যেন আবার হেঁটে চলে খালি পায়, মাঝে মাঝে লোড শেডিং এর রাতে বেঁধে ওঠে ঘের নীর বেহালা, পাড়া পড়শিরা সবাই জানে আসে যায় সেই কালো সাহেবের ভুল নাকি ভরে গিয়ে বুড়ো হয় নিঃশান্ত কে জানে কেন কিছু রাখছে, তাই মাঝে মাঝে লোড শেডিং এর রাতে ফিরে ফিরে আসে বেহালার মাস্টার, একদিন এই ঘরময় কত মিশক ছেলে মানুষই আড্ডা, উক্ত বেজে একসাথে কত কচি হাতে রান করা সোনাটা, হারানো সে সুর শুনতে চাইলে বাজাতে চাইলে মনের বেহালাটা, চলে এসো তুমি রডন স্ট্রিটের কালি ঝুলি মাখা পুরো বাড়িটা তার হাস ফাস করে পাইনি খুঁজে বাড়িটার দলিল এ জানে কবে কার নামে হয়ে গেছে মডগে যশোহায় উঠি বানানো শুনানি কত হয়ে গেল তবু বেড়ে চলে দেয়ালে রাগাছা অখাতে ছোকরা ঠাট্টা তামাশা কত নিষিদ্ধ চাকটার নেশা চলে তবু সাহস করেনি কেউ এখনো গেট টপকাতে লোড সেদিন হলে শুধু দূর থেকে শুনে যায় সবাই বুড়ো জেরমির বেহালা
Furti.
Introducing new carbonated beverage, Houston.
Boma, arif tore halim ache to.
Chicken kintu chai.
Hey, chola kintu miss koro na.
Boma, amar doi bora koto dur.
Khar phal lage na. Ek jone ek rokom istare aptar. Sobo nake ek din eto kichu thakbe ki tai na ami baper bari.
Are bhabe chill. Coca-Cola presents Radio Furti Basha Iftar contest ache na. Shudhu ekta SMS korben, just chole ashbe iftar apnar bashay.
Yes, Coca-Cola presents Radio Furti Basha Iftar contest. Food partner Khazana. Shudhu simple ekta questioner creative answer dilei bashay pouchhe jabe mojadar iftar with Coca-Cola. Today's question.
আপনার বানানো প্রথম ইফতার আইটেম কোনটি
ইফতার স্পেস আপনার লোকেশন স্পেস আপনার অ্যান্সার লিখে এখনই ইনবক্স করুন রেডিও ফুর্তির অফিসিয়াল ফেসবুক পেজে ভিজিট facebook.com/radio.furti এই রমজানে হালিম ও কোকা কোলার স্বাদে জমুক ফ্যামিলি টাইম ডু ফুর্তি
প্রথম শো সবাইকে রাজ হরকরের পক্ষ থেকে শুভেচ্ছা স্বপ্নিল শফি আমাদের সাথে বগুড়া থেকে শোনা যাচ্ছে না টিমকে জানিয়ে দিচ্ছি আশা করি অ্যাপের মাধ্যমে আপনি শুনতে পারেন গুগল স্টোর থেকে কিংবা অ্যাপ স্টোর থেকে যে কোনো জায়গা থেকে আপনি কিন্তু ডাউনলোড করে নিতে পারেন রেডিও ফুর্তির অ্যাপ এবং সেটাতে পৃথিবীর যে কোনো প্রান্তে যেখানে ইন্টারনেট কানেকশন আছে সেখান থেকে আপনি শুনতে পারবেন রেডিও ফুর্তির এটা ফ্যাম আমাদের সাথে আরও আরও অনেকেই আছেন এবং আছেন আজকে আমাদের সাথে রাকিব সবুজ আছেন মিঠু এবং
এরকম মানে এত ভালো করে অন্তর্ন্ত গিয়েছেন আমার মনে হয় যে আমি আসলে পুরা আর যে দৃশ্যটা আমি দেখতে পাচ্ছি,
হ্যাঁ
আমি তো পুরো একটা দৃশ্য দেখতে পাচ্ছি। ইভেন মাঝে মাঝে এরকম হয়, আমি আমার বাসার ছাদে দাঁড়ায় দাঁড়ায়, রাতে অনেক রাত পর্যন্ত ছাদে থাকি, আমার ভালো লাগে। তো আমি যখন এই গানটা শুনি আমার মনে হয় যে আমার পাশের দূরে একটা আচ্ছা আচ্ছা আলো যে ছাদ দেখা যাচ্ছে, মানে ওরকম
একটা পরিবেশ।
ভৌতিক কিনা জানি না, কিন্তু আমার খুব ভালো লাগে, মানে রোমান্টিক একটা ফিল আসে আমাকে।
আমরা কিছুদিন আগে অনেকগুলো গল্পই শহদিন্দুর এই মানে ভাবে প্রচারিত হয়েছে। তো আপনি যেটা বলছেন তার গল্পের সাথে কিন্তু এই দুটো জিনিস অনেক বেশি জড়িত। এবং নেক্সট আমাদের একটা চমক আছে, একটু ডিফারেন্ট টাইপের একটা গল্প আমরা নিয়ে আসছি, সেটা শরদিন্দুর। এবং এই গল্পটা অনেকটা নাটকের মতো, কেউ গল্পের ভেতর তো ডায়লগ কম থাকে, বর্ণনা বেশি থাকে, তো আমরা যেটা নিয়ে আসছি সেটাতে ডায়লগ বেশি। এখনই বলছি না নাম, তবে যারা শরদিন্দুর লেখা পড়ে থাকেন তারা হয়তো বুঝে ফেলবেন কোন গল্পটার কথা বলছি। তো যাই হোক, সেটা খুব নেক্সট কোন একটা এপিসোডে আমরা সেটা নিয়ে আসবো। আরো আরো অনেক কিছু আসছে আমরা অল ক্লাব গুলোতে। যে কথাটা আর কি ওরা বলছিল যে গান শুনে যে একটা ভিজুয়ালাইজেশন করে ফেলা, গান কখনো কখনো ফিল্মের মতো একটা হয়ে যায়। তো আমাদের আমরা চেষ্টা করছি স্টোরি গুলোকে অডিও ফিল্মের মতো করে ফেলতে, মানে আপনি শুনতে শুনতে, আমরা জানি অলরেডি আপনারা যারা শোনেন এখন হয়তো শুনতে শুনতে একটা মানে আবছায়া দেখতে পান, একটা মানে চোখের সামনে দৃশ্যপট গুলো চলে আসে একটা গল্পের মাত্র। এবং জেরেমির বেহালা এরকম একটা সুন্দর গল্প, গান তো বটে, গল্প নিয়ে গান। যাই হোক, আমরা এখন যেই স্টোরিটা শুনবো, এই স্টোরিটা পাঠিয়েছেন আমাদের রাজশাহী থেকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের থেকে ইফতাত আরা চৌধুরী। তিনি যে গল্পটা লিখেছেন সেই গল্পটা কিছুটা পরিমার্জিত করে আমরা এখন পড়ছি। ছোট্ট একটা গল্প, আশা করি আপনাদের ভালো লাগবে। কেকে নিয়ে লং ড্রাইভে ইমুল সাহেব হঠাৎ তার স্ত্রী একটু অসুস্থ হয়ে পড়ে। তখন তিনি ঠিক করলেন রাস্তার পাশে গাড়ি দাঁড় করাবেন, চোখে মুখে পানি দিলে আর প্রাকৃতিক বাতাসে কিছুক্ষণ প্রাণ ভরে শ্বাস নিলে হয়তো ভালো লাগবে। দুজনই গাড়ি থেকে নামলেন। চাঁদের আলোতে যতটুকু বোধগম্য হয় রাস্তার দুপাশে বড় বড় গাছের সারি, চারিদিক নিস্তব্ধ, জনমানব শূন্য, আশেপাশে জনবসতির চিহ্নটুকু নেই, থাকার মধ্যে আছে শুধু ঝিঝি পোকার আওয়াজ। স্ত্রীকে গাড়ির সামনে রেখে একটু দূরে গিয়ে দাঁড়ালেন ইনুর সাহেব সিগারেটটা ধরানোর জন্য। চারিদিকে একটা কুমোর ভাব, একটা গাছের পাতাও নড়ছে না। সিগারেটটা ধরাতে ধরাতে হঠাৎ সুটেট পুটেট ভদ্রলোককে আবিষ্কার করলেন তিনি, রাস্তার পাশে স্থির দাঁড়িয়ে আছেন। পেছন থেকে লম্বা চওড়া সুদর্শন বলেই মনে হল ইমুল সাহেব একটু অবাক হলেন, কারণ এত রাতে এই নির্জন জায়গায় লোকটি একা একা দাঁড়িয়ে করছেটা কি? মন থেকে সব দ্বিধা দ্বন্দ্ব দূর করে শেষ পর্যন্ত তিনি লোকটিকে ডাকলেন,
এই যে ভাই শুনছেন?
লোকটি কোনো সাড়া দিল না। ইন্দু সাহেব হাঁটতে হাঁটতে লোকটার একদম কাছে চলে এলেন। এই গরমের দিনেও একটা হাড় কাঁপানো শীতের অনুভূতি হতে লাগলো তার সমস্ত শরীরে। তিনি এসব পাত্তা না দিয়ে লোকটিকে আবারও ডাকলেন,
ভাই আপনাকেই বলছি, শুনছেন?
এতক্ষণে লোকটি পেছন থেকে তাকাল, কিন্তু একই একই দেখছেন ইমুল সাহেব, লোকটির চোখ দুটো যেন উপড়ে ফেলেছে, দু চোখের কোটর থেকে অঝরে রক্ত ঝরছে, গলায় কাটা দাগ। সে ইমুল সাহেবের দিকে হাত বাড়িয়ে দিল আর উতলা কণ্ঠে বলল, তুমি আমার মেয়েকে দেখেছ, তুমি আমার মেয়েকে দেখেছ? কয়েক ফোঁটা রক্ত ইমুল সাহেবের হাতে এসে পড়ল। তিনি কি করবেন বুঝতে পারলেন না, প্রচন্ড ভয় পেয়ে দৌড়তে শুরু করলেন। দৌড়ানোর সময় দেখতে পেলেন সামনে রাস্তায় কে যেন শুয়ে আছে, শরীর সাদা কাপড়ে ঢাকা। কাছাকাছি আসতেই চেহারা দেখে চমকে উঠলেন তিনি। একই এতো সেই লোকটাই কাছে যাওয়া মাত্র চিৎকার করে আর অস্থির কণ্ঠে বলতে লাগলো, তুমি কি আমার মেয়েকে দেখেছ? ইন্দ্র সাহেব প্রাণ ভয়ে অস্থির হয়ে আরো জোরে দৌড়তে লাগলেন। পিছন থেকে ফেসে আসছে লোকটির কণ্ঠ, তুমি কি আমার মেয়েকে দেখেছ? তিনি পেছন ফিরে দেখলেন, লোকটি শূন্যে ফাঁসছে আর তারই দিকে এগিয়ে আসছে। কোনো মতে গাড়ির কাছে পৌঁছে স্ত্রীকে বললেন, জলদি গাড়িতে ওঠো, এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে। ইমর সাহেব গাড়ি ঘুরিয়ে বাড়ি থেকে রওনা হলেন। কি হচ্ছে তার সাথে? তার হাতে এই রক্তের দাগই বা কোথায়? কিন্তু স্পষ্ট দেখেছেন ওই লোকটার চোখ থেকে রক্ত গড়িয়ে তার হাতে পড়েছিল, কিন্তু এখন কিছু নেই। তবে কি সবই মনের ভুল, হ্যালুসিনেশন? খুব ছোট্ট পরিসরের একটা গল্প ইফতারা চৌধুরী পাঠিয়েছেন। তিনি একটা মানুষ ট্রিকে নিয়ে বেরিয়েছে, হঠাৎ একজন লোকের সাথে দেখা এবং তারপর সে লোকটাই তাকে তাড়া করে দাঁড়াতে লাগলো। গল্পটা এরকম ঠিক এই ধরনের প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে কিন্তু আরো অনেক বড় গল্প হয়তো লেখা সম্ভব, চাই না যারা শুনছেন বাজারে লেখালেখি করে থাকেন তার জন্য খুব ভালো একটা প্লট হতে পারে এই লেখাটা। তো আমাদের সাথে আছে আজকে হরর ক্লাবের তিনজন মেম্বার, তাদের সাথে আমরা আড্ডা দিব, গল্প শুনছি আমরা, গল্প শুনে তাদের কাছেও ফিডব্যাক জানবো। আপনারা যারা শুনছেন আপনারা আপনাদের ফিডব্যাক জানাতে পারেন। আমাদের সাথে আরও বেশ কিছু সুন্দর সুন্দর স্টোরি আছে, সেই স্টোরিগুলোও পড়বো। এখন চলে যাব একটা ছোট ব্রেকে, এবং ব্রেকে যাওয়ার আগে একটা কথা বলে দিতে চাই, হচ্ছে যে হরর ক্লাবের সাথে কথা চলে যায় ফেভারিট অ্যাক্টরকে। তো ফেভারিট অ্যাক্টর থেকে আসলে গানটার কথা মাথায় আসলো। মানে আমার কাছে প্রিয় একটা চরিত্র সেটা হচ্ছে বাকের ভাই, কোথাও কেউ না নেই নাটকের বাকের ভাই, হয়তো যেমন মুরজিক একটা করেছিলেন। তো সেই বাকের ভাইয়ের একটা খুব প্রিয় গান ছিল হাওয়া আমি উঠতে যায়, এবং এই গানটা ফাঁসির পরেও তার লাস্টে যখন বের করে নিয়ে আসা হয় তখন এই গানটা খুব স্লো মোশনে বাজানো হচ্ছিল। তো সেই সময়টাতে আসলে কান্না আটকে রাখা সম্ভব হয়নি। তো এই মুহূর্তে বিমলা কুমারীর গাওয়া সেই গানটি প্রত্যেকটা ভালো ক্লাবে শুনবো। গান শুনে আবার ফিরে আসছি, আপনি আমাদের সাথে থাকুন, লিখুন আপনার কথাগুলো প্রত্যেকটা ভালো ক্লাবের গ্রুপেও লিখতে পারেন, facebook.com/group/ভালো ক্লাব.ফুটি রেডিও ফুটির পেজে গিয়ে ভালো ক্লাবের পোস্টে গিয়ে কমেন্ট করে জানিয়ে রাখতে পারেন কেমন লাগছে। সব কথাই চলে আসছি গানে।
मन मन मजनू रा लाल दुपट्टा मन मन का होजी होजी लहराए मोरा लाल दुपट्टा मन मन मजनू रा लाल दुपट्टा मन मन का होजी
मोरा लाल दुपट्टा मन मन पर मोरा लाल
ইউরোপের এক নম্বর হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড বেকো এখন বাংলাদেশে। অ্যাডভান্স টেকনোলজির বেকো রেফ্রিজারেটর ও ওয়াশিং মেশিন পাওয়া যাচ্ছে দেশব্যাপী নির্ধারিত সিঙ্গার শপে। বেকো বাই সিঙ্গার।
Fresh music served hot. Radio 40 on the spot.
ঝড় আমাদের মাথাসহ গাছটা প্রচন্ড দুলতে লাগলো। ঠিক তখনই দেখি বাঘ
দেখে নিন ফ্রুটিকাই নিচ্ছেন কিনা।
তারপর বাঘের মাথায় বন্দুকটা ঠেকায়া ধাম ধাম দূরের কথা, একটা পাখিও দেখি নেই। মানে বাঘের ভয় তো ট্রলার থেকে না মানে
উনি ফ্রুটিকাই পারে মনিকে পিওর করে দিতে। ফ্রুটিকা একটু বেশি পিওর।
শুনছেন পুরো হরগ্লাব সৃষ্টি আছে এর মধ্যে আপনার সাথে রয়েছে ফুটি রিটেফ্রামে চলছে ঘড়ির কাটা 11:47 এর মধ্যে চলে গেছে সময়, রাত দুটো পর্যন্ত থাকছে আপনাদের সাথে, থাকছে অনেক অনেক হরর গল্প। এই মুহূর্তে আমার সামনে একটা হরর গল্প আছে, এটা নেক্সট আওয়ারে করবো ভাবছিলাম, কিন্তু আসলে এই আওয়ারেই পড়ার লোকটা সামলাতে পারছি না। সামনে আওয়ারে আরও কয়েকটা গল্প থাকছে এবং থাকছে আমাদের মেইন স্টোরি, আমরা যেটা থাকে যে পুরো প্রোগ্রামে একটা মেইন স্টোরি থাকে, সেই স্টোরি সেই সেগমেন্টের স্টোরি 50তম স্টোরিটা আজকে আমরা বাঁচাবো। সেই স্টোরিটা হচ্ছে তান্ত্রিক গল্পের নাম এবং গল্পকারের নাম হচ্ছে ধীরেন্দ্রলাল ধর। এর আগে তান্ত্রিকতা নিয়ে বেশ কয়েকটা স্টোরি কিন্তু আমরা বাঁচিয়েছি শুনিয়েছি, এর ভেতরে সবচেয়ে কি বলছে পপুলার সেটা হচ্ছে তারানাথ তান্ত্রিকের গল্প। তারানাথ তান্ত্রিকের গল্পের কিন্তু আরও কয়েকটা ভার্সন আছে, ভার্সন বলতে সিকুয়াল আছে, সেকেন্ড সিকুয়ালটাও আমরা কিছুদিনের মধ্যেই পড়বো। এবং তারপর যেটা সেটা হচ্ছে একই রাইটারের তার ছেলে লেখা এবং সেটা হচ্ছে তারানাথ তান্ত্রিকের গল্পের তৃতীয় পার্ট। সো সবগুলো পার্টই আস্তে আস্তে আসবে আপনাদের সামনে। আর আপনারা যারা এই মুহূর্তে আছেন আমাদের সাথে ফেসবুকে দেখতে পাচ্ছি, তানা আছেন, আশা আছেন আমাদের সাথে, আছেন এফ এম মেয়ার তুষার, জানিতা ইসলাম আছেন আমাদের সাথে, পারভেজ মুশারফ আছেন, বেশ ক্ষমতাশীল মানুষ ম্যাডাম, আপনি দুহীন আছেন, সাতলা গানটার জন্য ধন্যবাদ জানিয়েছেন, সিঙ্গার জয় বিশ্বাস দেখবেন গানটা ভালো লাগছে, আছে গানের অনেক প্রশংসা দেখতে পাচ্ছি, ঠিক আছে স্টোরি প্রশংসা শুনতে চাই। এখন দেখা যাক, আমাদের আগে বলেছি যে স্কুল পড়ুয়া তিনজন ছেলে, তারা তিনজন স্টুডেন্ট বন্ধু, তারা আমাদেরকে একটা গল্প লিখে পাঠিয়েছে, বেশ কয়েকটা গল্পই তারা পাঠিয়েছে, ভিতরে এই গল্পটা এখন পড়ছি। এবং যে তিনজন সেই তিনজনের নাম হচ্ছে অন্তর, লুবান এবং রাকিব, এবং তারা ক্লাস এইটে পড়ে। এই তিন বন্ধু তারা নিয়মিত হরর ক্লাব শুনে জামালপুরের দীঘা দিক পাইট উপশহরে তারা থাকে। এবং তাদের চার বন্ধুর ভেতরে আচ্ছা চারজন বন্ধু, তিনজনের নাম আমার কাছে পাঠিয়েছে, আরেকজনের নাম কিন্তু আমি পাইনি, সুতরাং নামটা বলতে পারছি না। চারজনকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, আশা করি পড়াশোনা ঠিক মতো অবশ্যই চলবে এবং তার পাশাপাশি হরর ক্লাবও খুব সুন্দর মতো এগুলো থাকবে। এবং তারা লিখেছে যে তাদের চারজনের শুধু একজনের একটা স্মার্টফোন আছে, তো তারা ক্লাব খুলবে যদি তাদের সাথে বড় কোনো ভাইয়াকে তারা পায়, তবে তারা আর কি ক্লাব খুলবে এবং ক্লাবের নামও তারা ঠিক করে রেখেছে। আমি আশা করি তোমরা খুব দ্রুতই আর একজন পেয়ে যাবে যে তোমাদেরকে গাইড করে আমাদের হরর ক্লাবের স্টুডিও পর্যন্ত নিয়ে আসতে পারবে। তোমাদেরকে হরর ক্লাবের স্টুডিওতে আসার জন্য কি বলা যায় অনেক অনেক আমন্ত্রণ থাকলো। এবং তোমার মতো আরও যারা শুনছে আমাদেরকে, খুদে বন্ধুরা যারা আমাদেরকে শুনছে, খুদে এবং হরর ক্লাবে শুনছে, চাই না যে রাতের সময়টা ভয়ে আটকে থাকুক। হ্যাঁ, তবে ভয়টা তো একটা এন্টারটেইনমেন্ট, সেই এন্টারটেইনমেন্টটাই শুধুমাত্র প্রচার করার চেষ্টা হতে হবে হরর ক্লাবের মধ্য দিয়ে। তো যাই হোক, আমরা এখন তাদের পাঠানো স্টোরিটা পড়বো। এই স্টোরিটার নাম নেই, কোনো স্টোরির কোনো নাম নেই, নামহীন একটা স্টোরি। তবে নাম কি সবসময় গুরুত্বপূর্ণ আমার মনে হয় না, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, তো গল্পের ফলটাই শুনি আমরা, মানে গল্পের বডি থেকে যা আছে সেটা এখন আপনাদের শোনাবো। সেই গল্পটার নাম নেই অন্তর, লুবান এবং রাকিব, তাদের আরও একজন নাম না জানা বন্ধুর লেখা এই গল্পটা এখন শোনাচ্ছি আপনাদেরকে। বটতলায় যখন নামলাম তখন রাত 12টা, বাসটা চলে যাবার সঙ্গে সঙ্গে আমি অন্ধকারের সাগরে নিমজ্জিত হলাম। মিনিট দুয়েকের মতো চোখ বন্ধ রাখলাম, অন্ধকার মানিয়ে নেওয়ার জন্য। তবুও আশেপাশের কিছু চোখে পড়ল না। কি ভয়াবহ অন্ধকার! বেশ অনেকদিন পর গ্রামের বাড়িতে আসছি। এখান থেকে 1.5 কিলোমিটার দক্ষিণে আমাদের গ্রাম। রিক্সাই একমাত্র বাহন, কিন্তু এত রাতে রিক্সা পাবো কিনা সন্দেহ। বাড়ি যেতে আবার দুটি বিশেষ জায়গা পার হতে হয়, যেগুলো গ্রামের মানুষের ভাষায় দেওদানবের আবাসস্থল। যদিও সব কথাই যাবৎকালে ফালতু বলে উড়িয়ে দিয়েছি, বিংশ শতাব্দীর এই দিনে এসব কথা হাস্যকর মনে হয়, কিন্তু আজ এই পরিবেশের কথাগুলো বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছে। দূরে কোথায় যেন ছিঁচি পোকা ডাকছে। শুনশান নিরাপত্তার মধ্যে থেমে থেমে ডেকে ওঠা ওই শব্দকে ভৌতিক ভয়ঙ্কর শোনাচ্ছে। মনে হচ্ছে পৃথিবীতে আর কিছুর অস্তিত্ব নেই, আমি আর ছিঁচি পোকা, সাথে অন্ধকার। এতক্ষণ আবছাভাবে সবকিছু চোখে পড়তে শুরু করলো। পাকা রাস্তা থেকে দক্ষিণ দিকে নেমে গেছে আমাদের গ্রামের রাস্তা। আমি রাস্তায় নেমে পড়লাম। ছোট্ট দোকানটি চোখে পড়ল, বন্ধ হয়ে গেছে অনেক আগেই। পাশে যেখানে রিক্সা থাকার কথা সে জায়গাটা ফাঁকা। ভয়ে আমার গা ছমছম করছে। এখন কি করি? একটু ইতস্তত করে ধীরে ধীরে সামনে এগুতে থাকলাম। হঠাৎ এক ছলক আলোর স্ফুলিঙ্গ চোখে পড়ল। সর্বনাশ! এটা আবার কি? মৃত গুনগুনি শব্দ কানে যেতেই ভয়টা কিছুটা কেটে গেল। ভূত আর যাই করুক, গুনগুন করে গান করবে না, কোনোদিন করেছে বলেও শুনিনি। আমি সাহস করে এগিয়ে যাই। একটা রিক্সা, সিটে বসে বিড়ি ফুঁকছে রিক্সা আলো। বিড়ি টানে যে আলো সৃষ্টি হলো তাতেই তার চেহারা পরিষ্কার দেখতে পেলাম। রোগা পাতলা শরীর, শুকনো মুখ। আশ্চর্য, বিড়ির আলো যে এতটুকু তা কখনো কল্পনা করিনি। দিনের আলোয় কখনো বোঝা যায় না, অন্ধকারে এই এতটুকু আলো কত উজ্জ্বল হয়ে চলে। আমাকে দেখে লাফ দিয়ে নেমে পড়লো সে রিক্সা থেকে, বিড়িটা ছুঁড়ে ফেলে দিল। বাইর যাই ভাই, উঠেন। আমি একটু অবাকই হলাম, চেনে নাকি আমাকে? হতে পারে, গ্রামের অনেকের কাছেই তো অনেকে পরিচিত। আপনি হারিকেন চালাননি কেন? আইতে গিয়া শরীরটা ভিতরে পুড়ে গেছে। আমি রিক্সা উঠলাম। অন্ধকারে রিক্সা চালাবেন কিভাবে? রাস্তা দেখবেন কিভাবে?
অসুবিধা নাই, বিলায়ের দোকান অন্ধকারেও সব দেখবার পারি। হাতে শক্ত হয়ে বয়ে থাকেন।
রিক্সা ঘুরিয়ে অদ্ভুত কায়দায় লাফিয়ে তার আসনে উঠে বসলো রিক্সাওয়ালা। কয়েক মুহূর্তে দ্রুত চলতে শুরু করলো রিক্সা। ওই রোগা পটকা তিন দিনের শরীরে যে এত শক্তি তা ওকে দেখে বুঝতে পারেনি। কিছু সামনেই দেওদানবের আবাসস্থল, বিশেষ জায়গা দুটির প্রথমটি উত্তর পাড়া আর দক্ষিণ পাড়ার ঠিক মাঝখানের কালভার্টটি। কালভার্টের দুই পাশে দুটো শিমুল গাছ, দুই পাড়ার লোকজন বুনেছিল। বিশাল আকৃতি নিয়ে দাঁড়িয়ে আছে গাছ দুটি, দেখতেও হুবহু এক। আর চারিদিক বিস্তীর্ণ মাঠ, ক্ষেত, খামার। সবাই বলে নিচ দিয়ে যাওয়ার সময় শিমুল গাছ থেকে ছাপ দিয়ে ঘাড়ের ওপর আছড়ে পড়ে দেও। কিছুক্ষণের মধ্যে উত্তর পাড়া পার হয়ে গেল রিক্সা। অন্ধকার থেকে আবছা আলো আসতেই বুঝলাম উত্তর পাড়ার শেষ বাড়িটি পার হলাম, কিছু দূরেই কালভার্ট। আমি চোখ বন্ধ করে বসে রইলাম। সত্যি ভয় পাচ্ছে। মৃদু ঝাঁকি অনুভূত হতেই বুঝলাম কালভার্ট পার হচ্ছে। একটু করে চোখ মেলে তাকাতেই দেখলাম ও পাশে শিমুল গাছটা পাশ কাটিয়ে চলে যাচ্ছি আমরা। মনে একটু সাহস ফিরে এলো। একটা ঝামেলা তো পার হলো। পরবর্তী স্পট একটু সামনে, ওখানটা অবশ্য একটু অন্যরকম। বাংলা দ অক্ষরের মতো দুটো বাঁক নিয়েছে রাস্তা, চারপাশে বাঁশের ছাড়। দিনের বেলায় বেশ অন্ধকার হয়ে থাকে, আর রাত হলে তো কথাই দিই। বাঁশ ছাড়ের মুখে ওখানেও বড় একটা শিমুল গাছ নাড়িয়ে, কাকতালীয় ভাবে এটাও একই রকম দেখতে। রাতের অন্ধকারে গাছটিকে আরো ভয়াবহ দেখায়। মনে হয় বিশাল এক দৈত্য দাঁড়িয়ে আছে। এর সম্পর্কে নানা রকমের গল্প শুনেছি ছোটবেলায়। দিনের বেলায় যেতে কাহা ছমছম করে, রাতের বেলা ওখান দিয়ে গেলে নাকি বোবায় ধরে। ভয় কাটানোর জন্য অন্য কিছু ভাবতে বসলাম। বিকেলে রওনা হয়ে রাত 12টায় এসে পৌঁছেছি। মাত্র 100 কিলোমিটারের মতো পথ, আশ্চর্য। ঢাকা থেকে যদি 3 ঘন্টা সময় লাগে বের হতে কেমন লাগে? ভীষণ মেজাজ খারাপ হচ্ছে দেশের ট্রাফিক ব্যবস্থার উপর। অন্ধকারে রিক্সাওয়ালা সাঁই সাঁই করে প্যাডেল মেরে চলেছে। হঠাৎ মনে হল এতক্ষণে তো বাস ছাড় মানে বিশেষ পথটা পার হয়ে যাবার কথা, বিষয় কি? আমি চারদিক একটু খেয়াল করার চেষ্টা করলাম। ওই তো সামনে আবছাভাবে শিমুল গাছ দেখা যাচ্ছে, তার মানে আমরা তৃতীয় স্পটে ঢুকতে যাচ্ছি। আমি দাঁত মুখ চেপে চবুথবু হয়ে বসে রইলাম। শিমুল গাছটা পার হবার পরে আবার মেরু ঝাঁকি খেল রিক্সা। মনে হলো রিক্সাটা আবার কালভার্ট পার হলো। আশ্চর্য, কালভার্ট তো একটু আগেই পার হয়ে এলাম, ঘটনাটা কি? আরে এই তো এবারের শিমুল গাছটি আবছা আলোয় দেখা গেল, পাশ কাটিয়ে চলে গেলাম। কি ব্যাপার, এমন হলো কেন? একই জায়গা দিয়ে বারবার ঘুরছি। আমরা যাচ্ছি ছোট একটা ব্রেকে, ব্রেক শেষে ফিরে এসে আমরা শুনব গল্পটির বাকি অংশ।
Shake dreams from your hair, my pretty child, my sweet one. Choose the day and choose the sign of your day, the day's divinity. First thing you see. A vast, radiant beach and a cool, jeweled moon. Couples naked race down by its quiet side. And we laugh like soft, mad children, smart in the woolly cotton brains of infancy. The music and voices are all around us. Enter again the sweet forest, enter the hot dream, come with us, everything is broken up and dense. Scattered on dawn's highway bleeding, ghosts crowd the old Chinese fragile eggshell wall. We have assembled inside this ancient and strange theater to propagate our lust for life and flee the swarming wisdom of the street. The barns are stormed, the windows kept, and only one of all the rest. Save us, the divine mockery of words, music and flames temperament. great creator of beauty to grant us one more hour to perform our art and perfect our lives. We need great golden proclamations. True kings, murderers are allowed to roam free. A thousand magicians arise in the land. Where are the feasts we were promised?
নাকি কাজের অভাব, কিন্তু আমার ক্ষেত্রে আমি তা একদমই ফিল করিনি। ইন্টারনেটের কারণে শুরু করতে পেরেছি আউটসোর্সিং বিজনেস, এখন ঘরে বসে আয় করে লাইফ চেঞ্জ করছি নিজের হাতে। আর তাই ধন্যবাদটা সবার আগে রবির পাওনা,
দেশের প্রথম রবি 4.5G প্রিপেইড প্যাকেজ হাতে লাইফ চেঞ্জ হচ্ছে প্রতিদিন। নতুন সিম কিনে 189 টাকার রিচার্জে উপভোগ করুন 6GB ইন্টারনেট এবং 400 মিনিট টক টাইম। বিস্তারিত জানতে ভিজিট করুন robi.com.bd। রবি।
বৌমা, আর ইফতারে হালিম আছে তো?
চিকেন কিন্তু চাই।
এই ছোলা কিন্তু মিস করো না।
বৌমা, আমার দই বড়া কত দূর?
আর ভালো লাগে না, এক জনে এক রকমের ইফতারে আপনার সবার নাকি একদিন এত কিছু থাকতে কি চলে যাবো আমি বাপের বাড়ি।
আরে ভাবি চিল, কোকা কোলা প্রেজেন্ট রেডিও ফুর্তি বাসায় ইফতার কন্টেস্ট আছে না, শুধু একটা SMS করবেন, চার চলে আসবে ইফতার আপনার বাসায়।
Yes, Coca-Cola presents Radio Puti Basha Iftar Contest. Food partner Khazana. Shudhu simple ekta questioner creative answer delay. Bashay pouchhe jabe mojadar iftar with Coca-Cola. Today's question.
আপনার বানানো প্রথম ইফতার আইটেম কোনটি?
ইফতার স্পেস আপনার লোকেশন স্পেস আপনার অ্যান্সার লিখে এখনই ইনবক্স করুন রেডিও ফুর্তির অফিসিয়াল ফেসবুক পেজে। ভিজিট facebook.com/radio.furti। এই রমজানে হালিম ও কোকা কোলার স্বাদে জমুক ফ্যামিলি টাইম। ডু ফুর্তি।
Enter again the sweet forest. Enter the hot dream. Come with us. Everything is broken up and dances. Shunchalam Jim Morrisona, the cold song. Anachilam Mail of the Week, Mail of the Week, Actor Manush Rikshay Kore. তার বাড়ি যাচ্ছে, এর ভেতর রাতের বেলা তার হঠাৎ মনে হলো সে একই জায়গায় যেন বারবার ঘুরপাক খাচ্ছে। শুরু করছি গল্পটার বাকি অংশ। আমি সচেতনভাবে তাকালাম, ছুটে চলেছে রিক্সা, এক মনে চালিয়ে যাচ্ছে রিক্সাওয়ালা। কিছু জিজ্ঞেস করবো ইচ্ছে করছে না, বিকুবি হয়ে যায়। আমি শহরের ছেলে, ভয় পেয়েছি শুনলে এ কথা ঘটে যাবে। ওই তো সামনে আবছা অন্ধকারে আবারও শিমুল গাছে অবয়ব চোখে পড়েছে। পৌঁছে গেছি এবার বাঁশঝাড়ের কাছে। আমি সজাগ দৃষ্টি মেলে তাকিয়ে আছি আমার বাম দিকে। শিমুল গাছটা পার হয়ে গেল, তারপর আবারও মৃদু একটা ঝাঁকি। আমরা তৃতীয়বারের মতো কালভার্ট পার হচ্ছি। আমার সারা শরীরের রোম খুবই শীতল একটা স্রোত পড়ে গেল। ভয়ঙ্কর কিছু একটা ঘটে গেছে বা যাচ্ছে। আমি রিক্সায় বসে প্যাডের মতো রিক্সাওয়ালার গায়ে হাত রাখলাম। বরফের মতো ঠান্ডা হয়ে আছে রিক্সাওয়ালার শরীর। আমি স্তম্ভিত হয়ে গেলাম। আমি চিৎকার করে তার পিঠে ধাক্কাতে লাগলাম। রিক্সাওয়ালা কেমন যেন গোমানোর মতো আওয়াজ করতে থাকলো। মনে হলো কে যেন তার মুখ চেপে ধরে রেখেছে। মনে হচ্ছে প্রাণপণে রিক্সার হাতল ধরে রেখেছে সে। হঠাৎ আমি শরীরে কিছু একটা চাপ অনুভব করি। তবে কি আমাকেও? আমার শরীরে রক্ত হঠাৎই গরম হয়ে যায়। ভয়ঙ্কর বিপদের মধ্যে আমি হঠাৎ লেগে উঠি। আগেও কয়েকবার এমন প্রমাণ পেয়েছি। আমি স্থান কাল প্রাচ্য ফুলে চেঁচে উঠি। ওকে ধরছিস কেন? সার ছেড়ে দে। চেঁচে ওঠার সাথে সাথে আমার সারা শরীরে মনে হয় রাতের বিদ্যুৎ ছিলিতে ওঠে। হঠাৎ ভয়ঙ্কর সাহসী মনে হয় নিজেকে। আমি কার উদ্দেশ্যে চিৎকার করতে থাকি, ওকে ছেড়ে দে, ছেড়ে দে। হঠাৎ তীব্র আলোয় চোখ ফাঁধিয়ে যায়। সঙ্গে সঙ্গে মনে হয় কি এক বিরাট বোঝা যেন নেমে গেল আমার উপর থেকে।
ওই কি হয়েছে?
কারো গলা যেন শোনা যায়। আবার সে তীব্র চোখ ধাঁধানো আলো। একজন পথচারী বোধহয় আমার চিৎকার দূর থেকে শুনেছে। হাতে একটা ছোট্ট টর্চ নিয়ে এগিয়ে এসেছে সে। সঙ্গে সঙ্গে রিক্সাওয়ালা যেন সঙ্গে ফিরে পেল। ব্রেক কষে অল্পক্ষণেই থামে ফেলল রিক্সাটা। আর একটু হলেই চলে গিয়েছিল খাদে। বেশ জোরে জোরেই তো আতরুক পড়ছে, বেশ ভয় পেয়েছে বলে মনে হলো। আমি বলে উঠি,
না না, তেমন কিছু না।
ঘটে যাওয়া ঘটনাগুলো মানতে পারছি না, আবার বলতেও ইচ্ছে করছে না।
ভাই একটু টর্চটা ধরবেন?
আমি পেছনে তাকিয়ে লোকটিকে উদ্দেশ্য করে বলতে থাকি। পেছন থেকে লোকটি টর্চের আলো ফেলে। অল্প সময়ের জন্য চারিদিকে আলোকিত হয়। সহসাই বুঝতে পারি আমরা একটু পেছনেই বাঁশ ছাড় ফেলে এসেছি।
এই চলেন চলেন।
আমি আবার রিক্সাওয়ালাকে তাড়াতে। রিক্সাওয়ালা দ্রুত রিক্সা টানতে শুরু করে। যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে সরে পড়া ভালো।
বড় বাসা পাইসা গেছি গা,
রিক্সাওয়ালা শব্দ করে বলতে থাকে।
আজকে অমাবস্যা যাই তোমার মনে আছিল না?
কেন, অমাবস্যা কি হয়?
অমাবস্যায় দেহ দানরা শিকার করতে পাইলে একলা পাইলে তো কথাই নাই।
এগুলো ফালতু কথা,
আমি অভয় দেবার চেষ্টা করি।
বাড়ি গিয়া ঘুম দেন, দেখবেন সব ঠিক হয়ে গেছে।
মুখে বললেও মনে মনে ভাবি সত্যি বোধ হয় বড় পাঁচা বেঁচে গেছি।
আজকার পর আর রাইতে রিক্সা চালাবো না,
নিজে নিজে বসে থাকে রিক্সাওয়ালা। পরদিন একটু বেলা করে ঘুম ভাঙল আমার। গত রাতের কথা মনে পড়ল। দিনের আলোয় সবকিছু মনে হলো মিথ্যা। দেখ খামোখাই ভয় পেয়েছিলাম নিশ্চয়ই। সত্যি কি কালভার্টটা তিনবার পার হয়েছি? দিনের আলোয় অবাস্তব মনে হচ্ছে সব। ভাবতে ভাবতে বাড়ি ছেড়ে রাস্তার কাছে নাড়ালাম। রাতে কাউকে কিছু জানাইনি, খামোখা ভয় দেখি কি লাভ। রাস্তায় পাঞ্জাবি পরে টুপি মাথায় চাচাকে দেখে অবাক হলাম।
কি হয়েছে, কোথায় যাচ্ছেন?
চাচা বলল গতকাল রাতে ওই পাড়ার মোতালে মারা গিয়েছে, তার বাড়িতে যাচ্ছে। কথাটা শোনার সাথে সাথে কেন যেন একটা একটা প্রচন্ড ভয় আমাকে ঘিরে ধরল। আমি জিজ্ঞেস করলাম, মোতালেব কি রিক্সা চালাতো? চাচা বললেন সে রিক্সা চালাতো না, জুয়া খেলেই কুল পেত না। আমি ভাবলাম এই লোকে কি সেই লোক হওয়ার কোনো সম্ভাবনা আছে? চাচা বলল মোতালেব বিদেশে ছিল কয়েক বছর, অনেক টাকা পয়সাও কামিয়েছে, তারপর জুয়া খেলে সব টাকা উড়িয়ে ফেলে। হঠাৎ কিভাবে মারা গেল? চাচা বললেন গতকাল রাত
12টার দিকে জুয়া খেলে বাড়ি যাচ্ছিল ঝোপের পাশ দিয়ে। ভূতে ধরেছিল কিনা কে জানে, বাড়ি গিয়ে জ্ঞান হারিয়ে পড়ে। তারপর আরো ছিনি কথাটা কানে যেতে আমার পৃথিবী তুলে উঠল। সেই লোক নয় তো, টর্চের তীব্র আলোয় যে চক্র থেকে আমাদের উদ্ধার পেয়েছিলাম কত রাতে, ও কি সেই চক্রে পড়ে মারা গেল? দিনের আলোতেই আমি আবার চারিদিকে অন্ধকার দেখতে শুরু করলাম। চাচা কিছু না বলে হেঁটে চলে গেলেন।
They strung up a man, they say who murdered three. Strange things that happen here, no stranger would it be if we met at midnight in the hanging tree. Are you coming to the tree where dead men called out for his love to flee? Strange things did happen here, no stranger would it be if we met at midnight in the hanging tree. Are you coming to the tree where I told you to run so we both be free? Strange things did happen here, no stranger would it be if we met at midnight that in the hanging tree. Are you coming to the tree where nightmares of hope die by side with me? Strange things have happened in a stranger world. We met at midnight in the hanging tree. Are you coming to the tree where I told you to run so we strange things that happened here, no stranger would it be if we met at midnight in the hanging tree. Are you coming to the tree? They strung up a man, they say he was free. Strange things that happened here, no stranger would it be if we met at midnight in the hanging tree.
উত্তাল বিশ্বকাপ ঘুরে আসুন রাশিয়া, অফার জিতে সৌভাগ্যবান বিজয়ীরা উড়ে যাচ্ছেন রাশিয়ায়।
তাদের মতো সৌভাগ্যবান হতে চান তাহলে দেরি না করে চলে আসুন ভিশন ইলেকট্রনিক্স এর যে কোনো শোরুমে,
কিনুন আপনার পছন্দের পণ্য আর স্ক্র্যাচ কার্ড ঘষে জিতে নিন রাশিয়া যাওয়ার এয়ার টিকেট। ভিশন ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্সেস।
রেডিও মানে ফুর্তি।
শুনছেন রেডিও ফুর্তি 88.5 আর চলছে ফুর্তি এফএম হাওয়ার ক্লাব। একটু আগে পড়ছিলাম মেল অফ দ্য উইক এর সিলেক্টেড এভারেস্ট স্টোরিটা, আর এরপরে আমরা চলে যাবো আমাদের মেন স্টোরি এই উইকের যে মেন স্টোরি, যেটা কিরিম দোলাল ধরের গল্প তান্ত্রিক। তান্ত্রিকে যাবার আগে ফেসবুক থেকে একটু ঘুরে আসছি, যাতে ফেসবুকে কমেন্ট করে যারা আমাদের সাথে আছেন তাদের কথা তো হতে হবে, যেহেতু হরর ক্লাব আড্ডা তো থাকতেই হবে এবং আড্ডা তো কাদের সাথে হবে, আপনারা যারা শুনছেন এবং আপনারা যারা লিখছেন তাদের সাথে। আর তো আমাদের সাথে ফেসবুকে আছেন আর APCMA চাম্মা, আমি নামের প্রপার প্রোনাউন্সিয়েশনটা করতে পারছি না, দুঃখিত সৃষ্টি ভাই, আমি রাফায়েল বলছি। আচ্ছা ফেসবুক নামটা অনেক কঠিন, তো যাই হোক এক্সাম ওভার এবং আপনার সব মিস করতে চাই না। কেমন আছেন? খুব ভালো আছি, আশা করি ভালো লাগছে। সিয়া তৌসিফ লিখেছেন যে ভাই কিছুক্ষণ আগে যে মেলটা পড়লেন এটা আমাদের ক্লাব থেকে একবার পাঠানো হয়েছে। ওকে আচ্ছা, আপনারা বলতে চাচ্ছেন যে আপনাদের পাঠানো গল্প তার সাথে মিলে গেছে নাকি? তো যা হতে পারে সেটা আসলে আমি সবচেয়ে বলতে পারছি না যে আসলে এরকম কিছু কিনা। তবে অনেক সময় ভৌতিক গল্প হরর গল্প যারা আর কি লিখে তারা অনেকেই কিন্তু এরকম হয় যে কোনো একটা গল্পের আলোকে আর একটা গল্প লিখে ফেলেন, এবং সেক্ষেত্রে যেটা হয় যে আগের গল্পটার সাথে পরের গল্পটা অনেক ক্ষেত্রেই মিলে যেতেও মিলে গেল যেতে পারে। তবে যাই হোক না কেন, যদি কোনো গল্প দ্বারা অনুপ্রাণিত হন তবে প্রত্যেকটা লেখকেরই দায়িত্ব সেই গল্পটা মানে কি বলে কৃতজ্ঞতাটা স্বীকার করা। তো যারা লিখছেন, যারা নতুন লেখক আছেন বা উঠে আসছেন, আমি আগেও বলেছি এই কথাটা এবং এখনো বলছি, যদি কোনো গল্প থেকে অনুপ্রাণিত হয়ে কিংবা সংগৃহীত কোনো গল্প যদি হয় অবশ্যই সেটা উল্লেখ করে দেবেন, সেটা আমাদের জন্য ভালো। এবং অবশ্যই একজন লেখক সবসময় অন্তত তার লেখার জায়গায় সৎ থাকবেন, তো সেই জায়গা থেকে পরিষ্কার থাকাটা সবসময় খুব গুরুত্বপূর্ণ। আর ধন্যবাদ কেয়া তৌফিফ আপনাকে। তৌফিফ আহমেদ সুমন আছেন আমাদের সাথে, আমাদের সাথে আরও আছেন আসিফ আল আকাশ, 2017 সালের জুন মাসে ঘটে যাওয়া একটা ঘটনা তিনি আমাদের সাথে শেয়ার করেছেন, মেল করে পাঠিয়েছেন। অবশ্যই আমার গল্পটা সুন্দর হলে অবশ্যই আমরা পড়ে শোনাবো। নাবিল সম্রাট তিনি আছেন নোয়াখালী থেকে, তো কালপবিত্র মাহে রমজান সেই জন্য আজকে থাকতে পারছেন না। ওকে আরও আছেন আমাদের সাথে, আর অনেকেই আছেন, একই মানুষ অসংখ্য অসংখ্য কমেন্ট যখন করেন তখন অনেকের কমেন্ট হারিয়ে যায়, তো কাজেই যারা কমেন্ট করেন তাদেরকে বলছি একটা কমেন্ট করে ফেলুন, মানে একটা কমেন্ট করলে যেটা হয় যে পড়াশোনা অনেক বেশি কিন্তু বেড়ে যায়। যাই হোক আমাদের সাথে আরও আছেন হাফিজুর রহমান, হাফিজুর ইসলাম বাবু, তিনি ধানমন্ডি থেকে শুনছেন, পাঁচ বন্ধু একসাথে শুনছেন, পারভেজ মোশাররফের কথা বলছি। নাহিদুল ইসলাম শিফাত আছেন আমাদের সাথে, অনেক আল হাবিব আছেন আমাদের সাথে, আরো আরো অনেক ইয়াসিন আছেন আমাদের সাথে, অনেকেই আছেন আমাদের সাথে এই মুহূর্তে। আসো আমরা চলে যাব আমাদের যে গল্পটা, সেই গল্পটা হচ্ছে ধীরেন্দ্রলাল ধরের গল্প তান্ত্রিক। আর তান্ত্রিকে যাওয়ার আগে আপনাদেরকে ছোট্ট একটা খবর জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে আপনাদের এই উইকেন্ড নিয়ে কি প্ল্যান বলেন তো। আমি কিন্তু জো স্যার রিল্যাক্স একটা প্ল্যান রেডি ফোন থেকেই ডাউনলোড করে ফেলেছি, ছয়টা মুভি ব্যাক, এখন পুরো উইকেন্ডেই চলবে মুভি ম্যারাথন, কারণ আজকে আমার 3G সিমটা রিপ্লেস করে নতুন 4G সিম নিয়ে পেয়ে গেলাম, 5GB 4G ইন্টারনেট একদম ফ্রি, মেয়াদও আছে 7 দিন। তো দেরি না করে আপনি আপনার 3G সিমটা রিপ্লেস করে পেয়ে যান 5GB ইন্টারনেট, আর এনজয় করুন ডাউনলোড আপলোড শেয়ারিং। চলুক জিপি স্পিডে বিস্তারিত জানাই, আমি ফোন .com চলে যাচ্ছি গল্পে।
তান্ত্রিক ধীরেন্দ্রলাল ধর। দুর্গা বিনোদ স্কুল মাস্টারের ছেলে, অনেক দুঃখ কষ্ট সয়ে MA পাস করলেও মুরুবির অভাবে ভালো চাকরি জোগাড় করতে পারল না। শেষ অবধি হল কেরানি। তখনকার দিনে কেরানিগিরির আবার দুটো ভাগ হয়েছে, নিচু কেরানির মাইনে হয় 1600 থেকে শুরু, আর উঁচু কেরানির মাইনে শুরু হয় 1200 টাকা থেকে। মুরুব্বিহীন দুর্গা বিনোদ নিচু ধাপের কেরানি হল, তাও জুটল অনেক কষ্টে, MA পাশেও কুলোয়নি। এই কেরানিগিরির জন্য আবার পরীক্ষা দিতে হয়েছিল। যাক, চাকরিটা হয়ে দুবেলা দুমুঠো অন্নের সংস্থান তো হলো। দুর্গা বিনোদের পড়াশোনার শখ আছে, সন্ধ্যা 7টা থেকে সে লাইব্রেরিতে হাজিরা দিয়ে চলল রাত 9টা অবধি। দর্শন শাস্ত্রে সে MA পাশ করেছে, এবার হিন্দু দর্শনটা সে ভালোভাবে বুঝে নিতে চায়। ধর্ম কি, ঈশ্বর কি, মানুষ কেমন করে নিজের মধ্যে ঈশ্বরকে উপলব্ধি করে এই বুঝতে বুঝতে শেষে এসে পড়ে যে সব সাধু সন্ত মহাত্মা সাধনা করতে করতে ভগবত শক্তি লাভ করেছিলেন তাদের কথা। ভারতের সাধকদের যত সব অলৌকিক কীর্তি কথা পড়তে পড়তে দুর্গা বিনোদ সাধু দর্শনের জন্য উন্মুখ হয়ে উঠল। রবিবারে ছুটির দিনে তার আর বাড়িতে বসে থাকা চলল না। কলিকাতার আশেপাশে 20-25 মাইলের মধ্যে কোথায় কোন আশ্রম আছে, কোথায় কোন তান্ত্রিক থাকেন, সেখানে সে যাওয়া আসা শুরু করল। দুর্গা বিনোদ আশ্রমে যায়, আরো 10 জনের মাঝে বসে আশ্রমিক মহাত্মাদের বাণী শোনে, তারপর প্রণাম করে বিদায় নেয়। ফেরার পথে মহাত্মার বাণী মনে মনে আলোচনা করে। মহাত্মা কত বড় সাধক তার একটা পরিমাপ করার চেষ্টা করে। মহাত্মার কোনো অলৌকিক শক্তি আছে কিনা জানার চেষ্টা করে। একদিন খবর পেল হাওড়ার এক গ্রামে এক তান্ত্রিক আছেন, তিনি অলৌকিক ক্ষমতার অধিকারী। জল পড়া দিয়ে অম্লশূল সারান, কানে কাঠি দিয়ে কালা মানুষের বধিরতা দূর করেন, কঠিন বাতের বেদনা সামান্য হাত বুলিয়ে আরাম করে দেন। যিনি খবরটা দিয়েছিলেন তিনি সঙ্গে করে নিয়ে গেলেন। বাস থেকে নেমে মাইলখানেক হেঁটে গেলে একটি ছোট্ট গ্রাম, গায়ের গোড়াতেই এক পুকুর পাড়ে একটি ছোট্ট মন্দির, মন্দিরের পাশেই একখানি চালা ঘর, ঘরের দাওয়ায় একজন জটাধারী সাধু বসে আছেন, সামনে ধুমুচিতে আগুন জ্বলছে, পাশে একটা কলসিও ভাঁড়, কয়েকজন পুরুষ ও মহিলা হাত জোর করে সামনে মাদুরে বসে আছে। দুর্গা বিনোদ বসে পড়ল। সাধুর বয়স বেশি নয়, তার চেহারা বলিষ্ঠ, রং কালো, মাথার জটাও বিশেষ দীর্ঘ নয়, চোখ দুটি জবা ফুলের মতো লাল, তার উপর কপালে লাল চন্দন, ভক্তির চেয়ে ভয় হয় বেশি। দুর্গা বিনোদের দিকে নজর ফেলতেই সে হাত জোর করে প্রণাম জানাল। সাধু নিজে থেকেই বললেন,
কি চাই গুরু? গুরু মেলা তো সহজ নয়, আগে নিজেকে তৈরি কর, তারপর গুরু। পাত্র ফুটো হলে জল রাখবি কেমন করে? আধার ঠিক না হলে মন্ত্র শক্তি ধারণ করবি কেমন করে? সে মন্ত্র যে দেবে তার কোনো লাভ নেই, যে নেবে সেও ব্যর্থ হবে। তৈরি হ।
দুর্গা বিনোদ ভরসা পেল, বলল,
কিভাবে তৈরি হতে হবে?
বাক সংযম কর, বেশি কথা বলবি না, নিরামিষ আহার করবি, অযথা কোনো পরিশ্রম করবি না, শক্তি সঞ্চয় করবি, সন্ধ্যার পর কোনো মন্দিরে বা গঙ্গার তীরে চুপ করে ঈশ্বরের ধ্যান করবি, ধীরে ধীরে মন আত্মস্থ হবে, চিত্ত দৃঢ় হবে, তখন গুরু মন্ত্র নিয়ে সাধন ভজনের কথা উঠবে, তার আগে কিছু হবে না।
দুর্গা বিনোদ এতদিনে যেন একটা আলো দেখতে পেল। গুরু ও মন্ত্রের কথাটা সে ভেবেছে, কিন্তু এমন ভাবে তার হদিস কেউ তাকে বাতলাতে পারেনি। তান্ত্রিকের উপর তার বিশ্বাস হল। প্রথম দর্শনে এমন ভাবে মনের কথাটা টেনে বলা সহজ নয়। বিকাল অবধি দুর্গা বিনোদ কালী বাবার সামনে বসে রইল। অদ্ভুত কালী বাবা আর তার সঙ্গে কোনো কথা বললেন না, কলসি থেকে ভাঁড়ে মদ ঢালেন, খান, আর অসুস্থদের রোগের কথা শোনেন, দু একজনকে ওষুধও দেন, ওষুধ মানে কাউকে থুনের ছাই, কাউকে ধূপের আত পড়া কাঠি, এই ছাইটা তিন ভাগ করে তিন দিন সকালে খালি পেটে খাবি, এই কাঠিটা একটা তাওয়ার মাদুলিতে ভরে ধারণ করবি, ইত্যাদি ইত্যাদি। বিকেলবেলা দুর্গা বিনোদ প্রণাম জানিয়ে উঠে পড়ল। কালী বাবা একবার তাকিয়ে হাসলেন শুধু। দুর্গা বিনোদ অনেক আশ্রমে ঘুরেছে, অনেক মহারাজ দর্শন করেছে, দিনের পর দিন অনেকের উপদেশ বাণী শুনেছে, কিন্তু কালী বাবার মতো অলৌকিক ক্ষমতা কারো দেখেনি। ছাই দিয়ে রোগ সারানো, কানে কাঠি দিয়ে বধিরতা আরাম করা, হাত বুলিয়ে বাতের বেদনা মুক্ত করা, এসব বড় কম শক্তির কথা নয়। এই মানুষটি কিছুটা ঐশ্বরিক শক্তি যে আয়ত্তে এনেছেন এ কথা মানতেই হবে। দুর্গা বিনোদ কালী বাবার কাছে নিয়মিত যাওয়া আসা শুরু করল। যদি ইনি প্রসন্ন হয়ে কৃপা করেন তাহলে দুর্গা বিনোদও একদিন কৃতার্থ হবে। কালী বাবা সেই যে প্রথম দিন কথা বলেছিলেন তার পর থেকে আর কথাই বলেন না, প্রণাম করলে হাসেন আর হাত তুলে বলেন
জয়স্তু।
দুর্গা বিনোদ এদিকে নিরামিষ খাওয়া শুরু করেছে, কথা কম বলে, অনর্থক কোনো ঘোরাফেরা করে পরিশ্রম করে না। রাত 12টা অবধি বই পড়া ছেড়ে দিয়েছে। কালী বাবার কথা মতো নিজেকে সে দীক্ষা গ্রহণের উপযুক্ত করে তুলেছে। হঠাৎ একদিন মাস ছয়েক পরে কালী বাবা বললেন,
তুই তো রবিবারে আসিস, আসছে শনিবারে আয় না, সেদিন অমাবস্যা, রাতে মায়ের পুজো দেখবি।
এ তো আমার সৌভাগ্য।
সন্ধ্যায় চলে আসবি, রাতে এখানে থাকবি, সারা রাত জাগতে পারবি তো? আমি সারা রাত পুজো করি।
একটা রাতি তো।
তাহলে আসার সময় মায়ের পুজো নিয়ে আসিস।
কি আনতে হবে বলুন?
তুই আর কি আনবি, 3 বোতল দেশি মদ আনবি, কারণ বাড়ি, তাতেই হবে।
কালী বাবা গুনগুন করতে করতে তারপর কলসি থেকে এক ফাঁড় মদ নিয়ে গলায় ঢাললেন। দুর্গা বিনোদ সেদিন খুশি হল, কালী বাবা মদ চেয়েছেন, পুজো দেখার জন্য ডেকেছেন, এবার তিনি প্রসন্ন হবেন। উৎফুল্ল মনে দুর্গা বিনোদ সেদিন বাড়ি ফিরল। শনিবার সন্ধ্যায় এক রেশন ব্যাগের মধ্যে 3 বোতল দেশি মদ নিয়ে দুর্গা বিনোদ কালী বাবার আশ্রমে এলো। তখন ঘরে ঘরে আলো চলছে। কালী বাবা দাওয়ায় বসেছিলেন, বললেন,
এনেছিস দে।
বোতল 3টি নিয়ে কালী বাবা মন্দিরে চলে গেলেন, বললেন,
2 ঘন্টা এখানে বস, পুজোর সময় আমি তোকে রাখবো।
মাদুর পাতা ছিল, দুর্গা বিনোদ সেই মাদুরের ওপর উঠে বসল। কমিনিট বসে থাকার পরেই দুর্গা বিনোদ বুঝল রাতের অন্ধকারে চুপ করে বসে থাকার মতো স্থান সেটা নয়, কানের পাশে মশার ডাক আর থামতেই যায় না। বুদ্ধি করে দুর্গা বিনোদ রেশনের থলির মধ্যে একখানা চাদর এনেছিল, এবার সে চাদরখানা দিয়ে আপাত মস্তক মুড়ে দিল, শুধু চোখ দুটো বেরিয়ে রইল। তবু মনে হয় যেন মশা কামড়াচ্ছে। সামনে অন্ধকার, মাঠ ঘাট গাছপালা সবই কালোয় মিশে গেছে। অনেকটা তফাতে 2-3টে ঘরের জানলায় আলো দেখা যাচ্ছে, কাছাকাছি মানুষ আছে বলে মনে হয় না। কালী বাবার এই ঘরখানাতেও কেউ থাকে না, তার পরিজনরা থাকে ওই গ্রামে। এখানে কালী বাবা একা থাকেন সাধন ভজনের জন্য। ঝিঝি পোকা ডাকছে, চারিপাশ নিঝুম, এই তো সন্ধে হয়েছে, এর মধ্যে মনে হয় রাত যেন দুপুর হয়ে গেল। এভাবে কতক্ষণ বসে থাকতে হবে কে জানে। কালী বাবাও তো মন্দিরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছেন, পাশে একজন কথা বলার মতো মানুষ থাকলে ভালো হতো, বড় একা একা মনে হয়। দেয়ালে হেলান দিয়ে দুর্গা বিনোদ ঝিমুতে শুরু করে। দুর্গা বিনোদ কোনো এক সময় বোধহয় ঘুমিয়ে পড়েছিল, সহসা ঘুম ভাঙল কালী বাবার ডাকে,
উঠে আয়, এবার মায়ের আরতি হবে।
ধর্মর করে উঠে দুর্গা বিনোদ কালী বাবার অনুসরণ করল। মন্দিরের মধ্যে পিড়িম জ্বলছে, ধূপধুনায় অন্ধকার, ছোট প্রতিমাটি ধোঁয়ায় আচ্ছন্ন, সামনে কিছু জবা ফুল আর মদের 3টে বোতল। কালী বাবা আসনে গিয়ে বসলেন, বললেন,
তুই দরজার বাইরে বস।
দুর্গা বিনোদ বাইরে বসে পড়ল। কালী বাবা মন্ত্র উচ্চারণ শুরু করলেন, মাঝে মাঝে জবা ফুল তুলে প্রতিমার চরণে অর্ঘ্য দিতে লাগলেন। প্রায় ঘন্টা খানেক এইভাবে পুজো করার পর হাত দিয়ে উঠলেন, তারপর পঞ্চ প্রদীপের আরতি শুরু করলেন। এবার প্রদীপের আলোয় ধোঁয়ার মাঝেও কিছু কিছু নজরে পড়তে লাগলো। দুর্গা বিনোদ দেখল ঘরের মধ্যে দরজার পাশে আরেকজনকে বসে আছে। ওকে কখন এলো? পঞ্চপ্রদীপ ঘুরতে ঘুরতে আলোটা যখনই সেদিকে পড়ে, দুর্গাবিনোদ লোকটির মুখের পানে নজর করে। কি বিশ্রী ফ্যাকাশে মুখ, যেন মরার মতো। আরতি শেষ হয়। শাঁখ বাজিয়ে কালীবাবা বসলেন, মদের তিনটি বোতল মায়ের চরণ স্পর্শ করিয়ে হাঁক দিলেন। তারপর বললেন,
প্রণাম কর, প্রসাদ নে।
দুর্গাবিনোদ প্রণাম করল। বোতল থেকে এক ভাঁড় মদ ঢেলে কালীবাবা বসে থাকা সেই লোকটির মুখে ধরলেন, বললেন,
খাও।
লোকটি মদ খেল। কালীবাবা সেই ভাঁড়ে আবার মদ ঢাললেন। তাকে বললেন,
ধরো, ওকে দাও।
লোকটি ভাঁড় ধরল, হাত বাড়িয়ে এগিয়ে দিল দুর্গাবিনোদের দিকে। মানুষের হাত যে এতটা লম্বা হয় দুর্গাবিনোদ তা জানত না। ভাঁড় শুদ্ধ হাতখানা সোজা দরজা পার হয়ে চলে এলো তার মুখের কাছে। দুর্গাবিনোদ থ,
ভয় পাস নে, খা মায়ের প্রসাদ।
দুর্গাবিনোদ তাকিয়ে দেখল হাতখানায় কোথাও এতটুকু মাংস নেই, সবটাই কঙ্কাল। হাতের মালিকের পানে তাকালো, মুখ কই, কঙ্কালের করটি। দুর্গাবিনোদের সারা দেহ কেঁপে উঠল। না না বলেই এক লাফে দাঁড়িয়ে উঠে সে ছুটল, সোজা পথ দিয়ে সে ছুটল। কানে এলো পিছনে কে যেন অট্ট হাসি হাসছে। সেই অন্ধকার পথে পুরো দু মাইল ছুটে এসে দুর্গাবিনোদ থামল একেবারে বাজারের মধ্যে। তখনও সকাল হতে অনেক দেরি। ভয়ে ভয়ে সে পিছন পানে তাকালো পেছনে কেউ আসছে কিনা। বাজারে অনেক ঘরের দাওয়ায় মানুষ শুয়েছিল, তাদের দেখে দুর্গাবিনোদ ভরসা পেল। একটা চায়ের দোকানের দাওয়ায় সে বসে পড়ল। পরক্ষণে মনে হলো সেই হাতখানা তার মুখের সামনে মদের ভাঁড়টা যেন এগিয়ে ধরেছে। দুর্গাবিনোদ চিৎকার করে অজ্ঞান হয়ে গেল। সকালে বাজারের লোকেরাই দুর্গাবিনোদকে পাশে তুলে দিয়েছিল। ভয়ের ভাবটা কাটিয়ে উঠতে কদিন তার সময় লেগেছিল। শুনলেন ধীরেন্দ্রলাল ধরের গল্প তান্ত্রিক।
টার্কি ফার্মের লাভের কথা জানার পর নিজেই ফার্ম দিয়ে ফেললাম। ইন্টারনেট থেকে শিখেছি খাবার দেয়া থেকে শুরু করে লালন পালনের সবকিছুই। এখন লাইফটা অনেক সুন্দর। আর তাই ধন্যবাদটা সবার আগে রবির পাওনা।
দেশের প্রথম রবি 4.5G প্রিপেইড প্যাকেজ হাতে লাইফ চেঞ্জ হচ্ছে প্রতিদিন। নতুন সিম কিনে 189 টাকা রিচার্জে উপভোগ করুন 6GB ইন্টারনেট এবং 400 মিনিট টক টাইম। বিস্তারিত জানতে ভিজিট করুন robi.com.bd। রবি।
Fresh, fresh music served hot.
Radio Footy on the spot.
মা, আজ ইফতারে হালিম আছে তো?
চিকেন কিন্তু চাই।
এই ছোলা কিন্তু মিস করো না।
মা, আমার দই বড়া কত দূর?
আর ভাল লাগে না, ঠিক জোরে এক রকমের ইফতারে আপনার সবার নাকি একদিনে এত কিছু থাকতে কি চাই না মামি বাপের বাড়ি।
আরে ভাবি চিল, কোকা কোলা প্রেজেন্টস রেডিও ফুর্তি বাসা ইফতার কন্টেস্ট আছে না, শুধু একটা এসএমএস করবেন, চার চলে আসবে ইফতার আপনার বাসায়।
Yes, Coca-Cola presents Radio Futi Basha Iftar Contest. Food partner Khazana. Should you simple act a questionnaire, creative answer delay. Basha Iphoche Jabe Mojadar Iftar with Coca-Cola. Today's question.
আপনার বানানো প্রথম ইফতার আইটেম কোনটি?
ইফতার স্পেস আপনার লোকেশন স্পেস আপনার অ্যান্সার লিখে এখনই ইনবক্স করুন রেডিও ফুর্তির অফিসিয়াল ফেসবুক পেজে। ভিজিট facebook.com/radio.furti। এই রমজানে হালিম ও কোকা কোলার স্বাদে জমুক ফ্যামিলি টাইম। ডু ফুর্তি।
আপনার সাথে আর এখানে আমরা শুনছিলাম কি শুনছিলাম, ধীরেন্দ্র আল্লাহের গল্প তান্ত্রিক। তো তান্ত্রিক নিয়ে যখন তান্ত্রিক যখন শুনছিলাম সুবিধে বসে বসে গানের বিরুদ্ধে কথা হচ্ছিল আমাদের আছে হর ক্লাবের যে তিনজন এসছেন মিঠু সবুজ এবং ফ্লোরের সাথে তান্ত্রিকতা নিয়ে তারা কি জানেন। তারা যেটা বলছিলেন তাদের কাছ থেকে শুনি, আপনারা তো তান্ত্রিকতা বা তান্ত্রিকদের নাম শুনেছেন তাই না? তারপরে এটা কি খুব ফ্যামিলিয়ার একটা ক্যারেক্টার, খুব পরিচিত, মানে আপনারা যেই জায়গা থেকে বের উঠেছেন সেই জায়গাগুলো থেকে খুব পরিচিত ক্যারেক্টার
বলতে গেলে পরিচিত।
আচ্ছা, আপনার আপনি কখনো কোনো তান্ত্রিক দেখেছেন?
তান্ত্রিক মানে আমি একটা ছোট্ট ঘটনা বলি।
হ্যাঁ হ্যাঁ,
আমাদের ওখানে একজন ছিল, ওনা উনি বাজারে বাজারে ঘুরত, মাথায় জট ছিল আর কাপড় চোপড় বেশি থাকতো না শরীরে, আর উনি হচ্ছে ওনার নাম ছিল নেসার পাগলা।
মানে আমি যেটা শুনেছি যে তান্ত্রিকদের কিছু সুপার পাওয়ার থাকে।
সুপার পাওয়ার বলতে মানে আমরা তো আসলে দেখিনি, তবে শোনা কথা আমাদের ওখানে এক দাদু ছিল, উনি প্রাক্তন উপজেলা চেয়ারম্যান, তো উনি ওনার মেরুদণ্ডে প্রবলেম ছিল, প্রবলেমের কারণে কুঁজো হয়ে হাঁটতো।
আচ্ছা,
আমরা ওনাকে কুঁজো হয়ে হাঁটতে দেখিনি আর কি, বড় হয়ে দেখেছি যে উনি সোজা হয়ে হাঁটে। কিন্তু এটা নাকি ওই নেচার পাগলা ওনাকে একদিন ডেকে ওনার ওই যেখানে মানে পিঠে একটা কিল দেয়,
তারপর তিনি সোজা হয়ে যান,
মানে শোনা কথা এটা যে
সোজা।
এবং উনি ওনাকে ওই দাদু ওনাকে খুব সম্মান করত, বা উনি থাকতো হচ্ছে বাজারে আমাদের ওখানে মসজিদের পাশে একটা জায়গা ছিল, ওখানে থাকতো, ওনাকে খাবার টাবার দিত বা ব্যবস্থা করতো যে উনি যেন ভালোভাবে থাকে, বাট উনি তো ওভাবেই থাকতো আর কি।
আচ্ছা,
ওই মাথায় জটা গায়ে গায়ে বা শরীর কাপড় চোপড়।
এখন বেঁচে আছে সে?
না না, তবে ওনার মৃত্যুটা ছিল করুণ, মৃত্যুটা করুণ।
কিরকম?
উনি হচ্ছে মানে কি বলে এটাকে, ওই যে বিদ্যুতের শক খেয়ে মারা যায়,
ইলেকট্রিক শক খেয়ে মারা যায়। আচ্ছা, আর কারো আপনাদের আপনারা
আরো ওনার আরো কিছু ঘটনা ছিল, সেটা হচ্ছে যে উনি পানি পরাটরা দিত, বা কারো যদি কোনো প্রবলেম থাকতো পানি পরা দিত, ফু দিত বা ওরকম কিল দিত, এরকম শোনা মানে শোনা মুখে বা আমরা শুনেছি, বা ওনাকে অনেকে কদর টদরও করতো, খুব সম্মান করত।
এখন কি, এখন কি আপনাদের গ্রামে কোনো তান্ত্রিক আছে না?
এখন ওইভাবে দেখা যায় না, মাঝে একজন ওরকম লম্বা চুল হাতে ঘড়ি পরে জানলাম যে উনি একজন মানে কি বলে এটাকে তান্ত্রিক না, উনি মানে তান্ত্রিকের মতোই ওনার অ্যাটিটিউড ছিল, কিন্তু উনি হচ্ছে ডিবিল লোক ছিল। মানে ওরকমই তান্ত্রিকের মতো, পরে আর কি জানতে পেরেছি যে উনি আসলে ডিবিল লোক ছিল।
ওকে ওকে, যাই হোক, তো আসলে তান্ত্রিক বলতে কি সত্যিকারের কিছু আছে কিনা, বা আদৌ তারা কোনো সুপার পাওয়ার আসলে তারা তাদের ছিল কিনা, কিংবা এটা আসলে তাদের কোনো অসুস্থতা ছিল কিনা, এই প্রশ্নোত্তর বা এই রহস্যের মীমাংসা এই প্রথম হর ক্লাবের স্টুডিওতে বসে করা সম্ভব না, তবে তাদের গল্পগুলো শোনা সম্ভব, যথেষ্ট ইন্টারেস্টিং। সবুজ, আপনিও কি এরকম কোনো কিছু গল্প শুনেছেন নাকি কখনো, বা আপনি নিজে চোখে দেখেছেন নাকি?
মফস্বল গ্রামগুলোতে আর কি এরকম তান্ত্রিক দরবেশ টাইপের লোক আছে, এখনো আছে।
আচ্ছা,
এবং আমার তো আমার গ্রামটা আর কি মফস্বলে, আমি দেখেছি, আমি কাছ থেকে দেখেছি এরকম।
ওকে, কিরকম একটু শুনি সেই তান্ত্রিকের বর্ণনা, মানে তার সুপার পাওয়ার, যেমন মিঠু যার কথা বললেন, মেসার পাগলা। আমি এরকম গল্প শুনেছি যে হয়তো কোনো এক মানুষ পুজো হয়ে হাঁটতেন, তার কোনো আঘাতের কারণে সে সোজা হয়ে গেছে, এরপর থেকে তার আর কোনো সমস্যা হয় না।
তান্ত্রিক মানুষরা আর কি, মানুষের এরকম মানে কোনো অসুস্থ বা কোনো কাজ করতে মানে সমস্যা বা কোনো একটা আবদার নিয়ে যখন মানুষ তান্ত্রিকদের কাছে যায়, তখন অনেক কিছুই আর কি সমাধান তাদের কাছ থেকে আসে যারা তান্ত্রিক,
মানে আসে বলে মনে করা হয়। আসে কিনা আমরা আসলে জানি না, কারণ আসে আপনি বলি মানে আমরা যদি বলি তবে আসলে মানুষজন জানে না, একজন হলো যদি বিশ্বাস করেন তবে সেটা অবশ্যই উচিত হবে না।
না, আমরা যে গ্রামে অনেক সময় শুনি না যে এই ছেলেটা ভূতে ধরছে বা এরকম পাকদামি করতেছে, রাত্রেবেলা চিল্লাচিল্লি করতেছে, তো এই ধরনের সমস্যার সমাধান কিন্তু গ্রামগুলোতে তান্ত্রিক যারা তারাই করে,
তাদের কাছে যাওয়া হয়, আসলে করে কিনা সেটা অনেক প্রশ্নের উত্তরের ব্যাপার। সবুজ, আপনি যে তান্ত্রিককে দেখেছেন সে কি করতে পারত বা উনি কি করতে পারতেন?
স্বাভাবিক মৃত্যু ছিল না। আর আমার মনে হয় যারা মানে তান্ত্রিক বা দরবেশ টাইপের মানুষ, মানে
তন্ত্র সাধনা যারা করে
এদের আমার কেন জানি মনে হয় যে এদের মৃত্যুটা একটু অস্বাভাবিক, এবং আমি কয়েকজনকে দেখিয়েছি এরকম যে মানে এদের মৃত্যুটা স্বাভাবিক না। আমার আমার গ্রামের পাশে যে একজন ছিল তাকে আমি দেখেছি হচ্ছে মানে খুবই আস্তে আস্তে মানে একদম শুকিয়ে গেছে, ভিতরের লিভার টিভার এগুলো একদম নষ্ট হয়ে গেছে, মানে খুবই মানে বাজে ভাবে মৃত্যু হয়েছে।
আমি আসলে সরাসরি কোনো তান্ত্রিক দেখিনি, তবে আমি যেটা শুনেছি আমার নানার বাড়ির, আমার নানারা আসলে একটা পীর বংশ, মানে স্বভাবগত ভাবে আমার এক মামা, বড় মামা যে সে পীর, এবং বাড়িতে প্রত্যেক বছরই উরুষের মেলা যেটা হয় সেটা হয়, তো এখানে অনেক ধরনের লোকেই তো আসে, তো ওরকম একজন লোক নাকি আসে যে এই যেমন যেন মালা টালা পড়া থাকে, চুইয়াতে তন্ত্র মন্ত্র সাধনা করে এরকম শুনেছিলাম, তো ওরকম ভাবে দেখার সুযোগ আমার হয়নি। আমার আম্মু নাকি দেখেছে, তো বিভিন্ন সময় যে ধূপ টুপ জ্বালিয়ে ইয়ে করে ওই বিভিন্ন, হ্যাঁ হ্যাঁ, একদম অন্ধকারে
অবশ্যই
এখন আছে কিনা জানি না, তবে লাস্টে যেটা হয় যে আমি তো আসলে কখনোই ওই ওই মেলা গুলোতে যাই নাই, মানে উরস যখন হয় আমি ওরকম যাই না, কারণ বিশ্বাস করি না, তো মামারও আমার ভণ্ডই মনে হয়, তো যাই হোক, তো সেই জায়গা থেকে ওই আম্মুকে একবার নাকি বলেছিল যে আম্মুর একটা বয়স পরে মানে 40-এর কোঠা যখন পার হয়ে যাবে তখন তার বাম মানে বাঁ পাশ যেটা একটা প্যারালাইজড হয়ে যাবে, তো আমি জানি না ওই কথার জন্য কিনা, তবে না আম্মুর বাঁ পাশের কোনো ঝামেলা নাই, আম্মুর ডান পাশে ওই কয়েকদিন পর পরই দেখা যায় যে প্যারালাইজের মতো হয়ে যায়, যে ওইখানে কোনো সেন্স থাকে না, অনেকক্ষণ কি বলবো ওটা মেসেজ করার পরে হয়তো বা সেখানে রক্ত সঞ্চালন হয়, ডাক্তার দেখাইছে, ডাক্তার বলছে যে এখন থেকেই ভালো ট্রিটমেন্ট করতে, মানে ট্রিটমেন্ট করছে যে কোনো সময় আসলে প্যারালাইজ হয়ে যেতে পারে, কিন্তু এটা কি এর জন্য নাকি আসলে মানে কাকতালিও জানি না, তো ওই লোকটা বলেছিল বাঁ পাশে, কিন্তু আসলে আমার সমস্যাটা ডান পাশে,
যেটা হচ্ছে চিন্তার ভবিষ্যৎ বাণীটা একটা ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে কিনা বিষয়টা করেছিল।
মানে তান্ত্রিকদের মধ্যে নাকি আবার মানে ভালো তান্ত্রিক খারাপ তান্ত্রিক এরকমও নাকি আছে, এটাও লোকে শোনা যায়,
এবং এই সাহিত্যেও এই ধরনের কথা অনেকবার চলে এসেছে, যে তারানাথ তান্ত্রিকের গল্প যেটা পড়েছিলাম সেই গল্পের ভিতরে এরকম আছে, যে তারানাথ তান্ত্রিক তার জীবনের গল্প আর কি সেখানে বর্ণনা করে, এবং সেই তারানাথ তান্ত্রিক সেই তান্ত্রিকতার চেষ্টা করতে গিয়ে নিচু শ্রেণীর তান্ত্রিক, উঁচু শ্রেণীর তান্ত্রিক, বিভিন্ন তান্ত্রিকের কথা এসছে সেখানে। সবচেয়ে বড় ব্যাপার যেটা হচ্ছে যে সাহিত্যে যে গল্পগুলোর মাধ্যমে তান্ত্রিকতার কথা বাংলা হরর গল্পগুলোর ভিতর থেকে এসছে, সেখানে এই বিষয়গুলো খুব স্পষ্টভাবেই যে মানুষটি তান্ত্রিকতা শিক্ষার জন্য গিয়েছে, তার যে গুরুকে, যাকে গুরু মেনে গিয়েছেন সেই তাকে সাবধান বানিয়ে দিয়েছে।
দেখার সুযোগ আমার হয় নাই, মানে কোন সিনেমা বা মুভি টুভি ওরকম ছাড়া, আমার আসলে খুবই ইচ্ছা, আমি এরকম একটু কিছু দেখতে চাই।
আমি আমি আমার আমার খুব ইচ্ছা আছে কোন তান্ত্রিকের সাথে, আসলে যদি সম্ভব হয় একেবারে তার সাথে থেকে আমরা ওকে দেখবো। যে
ইচ্ছা নেই বা এরকম করার ইচ্ছা নেই,
অবশ্যই কৌতূহল, জাস্ট কৌতূহল মেটানো। হ্যাঁ সেটাই তো, ভূতেশ হওয়ার কবে সেই কথাগুলো আসলে আমরা নিয়ে আসি, সেই কথাগুলো নিয়েই আমাদের আড্ডা হয়, তান্ত্রিকতা বা তন্ত্র মন্ত্র সাধনা নিয়ে। যদি আপনার কোন ধারণা থেকে থাকে, আপনার জানাশোনা থেকে থাকে, আপনার পরিচিত কোনো তন্ত্র সাধনায় সিদ্ধ কোনো পুরুষ কিংবা নারীর খবর আপনি পেয়ে থাকলে আমাদেরকে জানিয়ে দিতে পারেন, আমরা ভূতেশ মহার ক্লাব টিম জেনে আসবো, দেখে আসবো কি অবস্থা তাদের। তো যাই হোক না কেন, সাহিত্যে বলেছি যেটা যে বিভিন্ন ভাবে উঠে এসেছে সেই তান্ত্রিকতার কথা, এবং এই যে বাস্তব যে উদাহরণগুলো আমরা শুনলাম সেই মিলে যায় কিছু কিছু জায়গায়, সেই কোনো একটা রহস্যজনক মৃত্যু, কোনো একটা অপমৃত্যু, কিংবা সেই শরীর শুকিয়ে শুকিয়ে মরে যাওয়া, অনেক কিছুই আছে। তো যাই হোক না কেন, কোনো কিছুই বুঝে আসে মহাকাবের এই স্টুডিও থেকে প্রমাণ করা আমরা ব্যাখ্যা করা সম্ভব না, শুধুমাত্র সেই কথাগুলো আড্ডার ছলে আপনাদের সামনে তুলে ধরতেই পারি আমরা। তো আমরা আজকে ভূত একটা হরর ক্লাবের সেকেন্ড আওয়ার একদম প্রায় শেষ দিকে চলে এসেছি, 12:55 সময়, তো এগিয়ে যাচ্ছে সময়, 2টা পর্যন্ত আছি, অর্থাৎ আর 1 ঘন্টা 5 মিনিট এই হচ্ছে আমাদের সময়সীমা। এই সময়সীমার ভেতরে আমরা আনসেন্সার স্টোরি যেটা আছে সেটা শোনাবো, ভূতের একটা পুরান গল্প আপনাদের সামনে আজকে তুলে আনবো, সেই সাথে নেক্সট আওয়ার আমাদের সাথে জয়েন করবেন কে, হ্যাঁ আফজল ভাই। আমরা এখন চলে যাচ্ছি একটা ব্রেকে, এবং এই ব্রেকে আমরা শুনবো খুব 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 সুন্দর একটা গান, কবিতা তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না।
কবিতা তুমি স্বপ্ন জানি হয়ে খবর দিও না কবিতা এই নিশাচর আমায় বেদনা চোখে কবিতা তুমি স্বপ্নচারী হয়ে খবর নিও না কবিতা এই নিশাচর আমায় ভেবনা সুখে মনা দেখতে আমাদের ভালোবাসা হয়ে গেছে কখন কেন
Horror Club.
পবিত্র রমজান মাসের শুভেচ্ছা আপনাদের সবাইকে। শুনছেন সবসময় রেডিও ফুটি, আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে সৃষ্টি। এই মুহূর্তে ঘড়িতে সময় রাত 1:04, তেহরির আর খুব বেশি একটা দেরি নেই। কি সৃষ্টি, কেমন আছো তুমি?
হ্যাঁ সৃষ্টি, রাসেল ভাই আপনি আসলে তো এমনিতেই একটু এক্সাইটেড হয়ে
যাই। তো আজকে রমজানের আমরা কিছুক্ষণ পরে তেহরি তেহরি করবো, এবং তেহরি যে করবো আমরা সেটা নিয়ে তোমার মানে কি কি কিরকম লাগছে?
হ্যাঁ আজকে তো প্ল্যান আছে যেটা যে স্টুডিও থেকেই একবার বের হয়ে আর বাসে যাবো না, তৈরি করে তারপরে যাবো হরর ক্লাব গুলোকে নিয়ে একসাথে। আজকে যারা এসেছে তাদের নিয়ে একসাথেই তৈরি করবো।
ওকে,
অবশ্যই এখনো তাদেরকে জানাই নেই, এটা তাদের কিছু
সারপ্রাইজ ছিল। ওকে, তো এইভাবে আমরা রমজান মাসের প্রথম যে রোজাটা সেই রোজাটা আমরা সেইভাবেই রাখবো, এবং আমাদের মানে যারা আপনারা আছেন তারা নিশ্চয়ই জেগে আছেন, এবং মানে হরর ক্লাব যখন শুরু শেষ হবে তখন থেকে মাঝখানের সময়টা আর অনেকে হয়তো ঘুমাবেন না, তাই না? তো রেডিও ফুটির সাথে আপনারা চমৎকারভাবে সময়টা কাটিয়ে দিতে পারেন, এবং তারপরে তেহরি করে তারপরে আপনারা রোজা রাখতে পারেন। তো এই রমজান মাস আসলেই আমার খুব ভালো লাগে, মানুষের মধ্যে মানে এক ধরনের কেমন যেন একটা আনন্দ আমি সবসময় দেখতে পাই, এবং আমার কাছে মনে হয় যে আমরা যারা মানে সবসময় কাছে থেকে অনেক দূরে তারা বেশ কাছাকাছি চলে আসি, এবং এই
মাসটা
এবং এই যে ইফতার নিয়েও এই যে রেগুলার ফ্রেন্ডদের মধ্যে আজকে অমকদের সাথে ইফতার, আজকে তমক সার্কেলের সাথে ইফতার, এবং তেহরিতেও সবাই যে মানে যখন তেহরি খায় অনেকেই কিন্তু অনেক কল দেয় কি ব্যাপার, খাওয়া হয়েছে কিনা, উঠলা কিনা ঠিক মতন। তো এই জিনিসগুলো খুব মজার, এই টাইমটা খুব আমার কাছে মজা লাগে। আর ঈদের তো শুরু, এবং দেখা যাবে যে অলরেডি হয়তো অনেকেই মানে প্ল্যান করে ফেলেছেন ঈদের, যে কেউ কোথায় যাবেন, কি করবেন না করবেন, সব কিছু প্ল্যান করা হয়ে গেছে। তো যাই হোক, আজকে আপনাদেরকে সবাইকে রমজান মাস যেহেতু শুরু হয়েছে রমজান মাসের পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানাচ্ছি, এবং দোয়া করছি আমি যে আমার জন্য দোয়া করবেন আপনারা যে ঠিকঠাকভাবে যেন রমজান মাসের মাসটা পালন করতে পারি। অ্যান্ড আগামীকাল ভূতাসম, মানে আগামীকাল মানে কি আজকেই ভূতাসম রয়েছে, এবং সেটা রমজানের প্রথম দিনেই প্রথম ভূতাসম, এবং সেটা নিয়ে আমিও এক্সাইটেড, নার্ভাসও বলতে পারেন, নার্ভাস সবসময় থাকি ভূতাসম নিয়ে যে আপনাদের কতটা আনন্দ দিতে পারবো সেই বিষয়টা নিয়ে সবসময়ই মাথায় একটা চিন্তা থাকে। তো আগামীকাল আমাদের যারা অতিথি আসছেন তারা নতুন, একজন পুরনো আছেন, তিনজন নতুন, আর সে সাথে যে ঘটনাগুলো রয়েছে সেই ঘটনাগুলো সবই নতুন। আর আমাদের কিছু অডিও ক্লিপ রয়েছে, যে অডিও ক্লিপ
কিন্তু রাসেল ভাই একটা জাস্ট যে ভূতেশমের যে স্টোরি ঘটনাগুলো পাঠানো হচ্ছে সেই ঘটনাগুলো একটা মানুষকে খুব একটা স্যাটিসফাইড করতে পারছে না, এমন একজন মানুষ তো তিনি বিরক্ত হয়ে তিনি নিজে একটা গল্প পাঠিয়ে দিয়েছেন, সেটা আমি ভূতেশম থেকে নিয়ে।
তার মানে তো উনি চমৎকার, মানে উনি যদি বলেন যে ভূত প্রেমের ঘটনাগুলো তেমন ভালো হচ্ছে না, এইটা দিয়ে যদি শুরু করে থাকেন তার কথা, এবং তিনি যদি তারপরে তার ঘটনাটা শোনান, তাহলে সবাই কিন্তু সবার এক্সপেকটেশন কিন্তু অনেক বেড়ে যাবে,
জানি
আজকে কি শোনাবে, তারপরে সেরকম একটা ঘটনা আনসেন্সর স্টোরিতে আজকে আজকে নিশ্চয়ই সবাই শুনবেন
শুনবেন,
এবং সবাই থেকে থাকতে হবে,
এবং সবাইকে বলতে এক্সপেকটেশনের বারোটা যেন
যিনি বলবেন যে ভূতপ্রেমের ঘটনাগুলো অতটা ভালো না বলেই আমি একটা ঘটনা পাঠাচ্ছি, তার ঘটনা ভালো হতেই হবে,
তাই না?
যে আমি তো আজকে ফাটাই দেবো এরকম একটা অবস্থা,
চ্যালেঞ্জ আজকে তার
জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। তো আনসেন্সার্ড সেগমেন্টে আপনারা সেটা শুনতে পাবেন, এবং আশা করছি যে সবাই দেখবেন যে যারা ভালো বলেন না তারা আসলে কোন ধরনের ঘটনা আপনাদের উপহার দিতে পারেন, তো সেটা একটা আমাদের জন্য অনেক বড় একটা ব্যাপার, এবং আমি খুব মন দিয়ে একবার শুনেছি আবারও শুনবো। আপনাদের অবশ্যই কমেন্ট সেকশন যেটা রয়েছে আমাদের যেখানে কমেন্ট করতে পারবেন আপনারা, সেখানে অবশ্যই জানাবেন যে আনসেন্সর স্টোরিতে এই স্টোরিটা আপনাদের কেমন লাগলো, এবং উনি মানে ওনার মান রাখতে পেরেছেন কিনা। তো যাই হোক, এখন আমরা তো ভূতেশম নিয়ে কথা বলছিলাম, ভূতেশম নিয়ে কথা মোটামুটি শেষ, এবং কিছু অডিও ক্লিপ রয়েছে, অডিও ক্লিপ না বেশ কিছু জমেছে, এবং সেই অডিও ক্লিপগুলো আমরা প্লে করতে চাই। আমার কিছু কিছু ঘটনা রয়েছে, সেই ঘটনাগুলো অদ্ভুত লাগে, এত বেশি অদ্ভুত লাগে যে আমার বারবার শুনতে ইচ্ছে করে, বারবার শোনাতে ইচ্ছে করে, কিন্তু সেটা হয়তো অনেকের ভালো নাও লাগতে পারে, সেটা আমি পাই না, বাট কিছু কিছু ঘটনা আছে বারবার কেন যেন শুনতে ইচ্ছে করে। এবং যারা লাইভ শোনেন তারা নিশ্চয়ই ওই স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার মতন। এই ঘটনাটা তো শেষ হয়ে গেল, আর শুনতে পেলাম না। এর পরের বার আবার যদি কোনো
রিপ্লে
দেখার কোনো সুযোগ নেই, তো আমার মাঝে মাঝে সুযোগটা সৃষ্টি করতে ইচ্ছা করে। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আমি যে চিন্তা করছি যে একটা স্পেশাল একটা ঈদ স্পেশাল একটা এপিসোড তৈরি করবো আসলে। হ্যাঁ, তো ঈদ স্পেশাল মানে যেদিন ঈদ হবে সেদিন ভূতাসম হবে, এরকম একটা প্ল্যান। তো সেটা যে যেই বাড়ি হোক না কেন, মানে যে কোনো দিনই হোক না কেন, একটা স্পেশাল প্ল্যান ভূতাসমের জন্য রয়েছে। তো সেই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে সবচেয়ে বেশি দরকার আপনাদের ঘটনা, এবং সেই ঘটনা আপনি পাঠিয়ে দেবেন আশা করব। এবং আমার ধারণা যে যারা বেস্ট ঘটনা পাঠাবেন তাদের জন্য কোনো সারপ্রাইজ থাকতে পারে, দেখা যাক কী করতে পারি। এবং আমার মনে হয় যে ঈদ উপলক্ষে আপনারা ভূত সময়ের কিছু ঘটনা পাঠিয়ে দিন। এবং আমাদের এটাই ছিল আজকের আমার মূল কথাটা, এত কথা বলার কারণটা হচ্ছে এটা যে ঈদের দিনের জন্য যে ঘটনা, এবং ঈদের দিন ঈদ সেলিব্রেট করবো আমরা ভূত সময়ের ঘটনাগুলো দিয়ে, এবং সেই ঘটনাগুলো হতে হবে একেবারে মানে মানে সেই রকম যেটা ঈদের জন্য, ঈদে সবকিছু স্পেশাল হয় না, মানে ইট হ্যাজ টু বি ভেরি স্পেশাল। তো এটা 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 আমি ওয়েট করবো আপনাদের কাছ থেকে। এবং আমাদের অ্যাড্রেস তো জানেন, bhwtfm@radio.fm আমরা চলে যাই মেসেজে।
হ্যাঁ, আমি আমি বেশ স্পেশাল একটা মেসেজ নিয়ে বসে আছি।
ও আচ্ছা,
সেটা হচ্ছে ইফতেখার আহমেদ চে লিখেছে যে রাসেল ভাইয়া, জানি না তোমাকে কেউ এই অফারটা দিয়েছে কিনা, আর যখন তুমি বুড়ো হয়ে যাবে তখন এই আমি স্ত্রী ভূতে চালাবো, তুমি রাজি তো?
আচ্ছা, যখন আমি বুড়ো হয়ে যাব, মরে তো যাবো না তখন, মানে যখন পর্যন্ত বুড়ো পর্যন্ত আছি তখন তো মরে যায় না, সুতরাং ভূতাফেমটা তো আমার মনে হয় যে তখন পর্যন্ত করে যাওয়া উচিত। এবং ভূতাফেম মানে কি বলবো, যে ভূতাফেম চলে নাকি, ভূতাফেম চালাবেন? আচ্ছা ঠিক আছে, ওকে।
তবে
আপনার জিনিসটা খুব ইন্টারেস্টিং লেগেছে, কিন্তু জানেন মানে এই এই জায়গাটা ভূতাফেম করাটা এত মন এত আনন্দের, এটা মানে করতেও ভালো লাগে। সুতরাং আপনি ডেফিনেটলি আপনার এরকম মানে ইচ্ছার কথা জানিয়েছেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং আপনি যে বুঝতে পেরেছেন যে ব্যাপারটা অনেক মজার, সেই জন্য আমারও খুব ভালো লাগলো।
আমাদের সাথে আছেন সাবির ফাহিম, লিখেছেন রাসেল ভাই, সৃষ্টি ভাই, আপনাদেরকে রমাদান মোবারক।
ওকে, আপনাকেও রমাদান মোবারক।
আমাদের সাথে আরও আছেন মাহমুদ হাসান মৃদুল, লিখেছেন যে ভাই আজকে আপনার স্টুডিওতে তৈরি করবেন? একই প্রশ্ন করছেন শেখর, রাসেল ভাইয়া কেমন আছেন? অনেক সার্ভে লিখেছেন, গানটা সেরা ছিল, থ্যাংকস এ লট।
ওকে,
কবিতা
কবিতা তুমি স্বপ্নচারিণী হয়ে খবর,
চমৎকার। আরো 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 অনেক কমেন্ট আসছে, তবে আজকে অন্যান্য দিনের থেকে কমেন্টের সংখ্যা একটু কম বোধ হয় রমজানের মাসের কারণে,
অথবা
একটু ঘুমিয়ে পড়েছেন বা তারাবি নামাজ পড়ে এসে হয়তো অনেকে টায়ার্ড হয়ে গেছেন।
হ্যাঁ, সেটা হতে পারে, একটা রুটিনে চেঞ্জ চলে আসতে পারে। কিন্তু সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে এই ভূতাফেম বা ভূতাফেম হরর ক্লাব যেটাই বলি না কেন, এই দুটো সময়ের একটা মজা হচ্ছে যে আপনি মানে এই সময়টা না ঘুমিয়ে মানে সেহেরি করে একেবারে ঘুমাতে পারেন। স্পেশালি আজকে যেহেতু বৃহস্পতিবার, কালকে ছুটি, এবং আগামীকালও যেহেতু শুক্রবার, পরের দিন ছুটি, তো এই চান্সটা কিন্তু আপনি নিতেই পারেন। তাই না?
একদমই তাই, এবং সেই চান্সটাই কিন্তু অনেকে নিচ্ছেন,
একদম
তারাই লিখছেন আমাদেরকে। তৌফিক আহমেদ সুমন লিখেছেন, আজকে বিষয়টা ভালোই হচ্ছে, মনের মতো একেবারে সেহেরি করবো।
তো আমরা আজকে সৃষ্টি আমরা মোটামুটি কথা শেষ করি, এবং আমরা
আমি শেষ করার আগে আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করতে চাই। প্রশ্নটা আবারও আমার নেই, কমেন্ট থেকে আসলে, রাসেল ভাই আসার পর খুব ইন্টারেস্টিং কমেন্ট আসে থাকে। তো এরকম একটা কমেন্ট হচ্ছে একদম লিখে দিন যে রাসেল ভাই আপনার কাছে ভয়ের সংজ্ঞা কি?
আমার কাছে ভয়ের সংজ্ঞা ভূত আছেন,
খুব খুবই সুন্দর উত্তর,
চমৎকার উত্তর, মানে প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ। ওকে, তো আমরা কি এখন গান যাবো সৃষ্টি?
হ্যাঁ, আমার মনে হয় আমরা একটা গান শুনে ঘুরে আসি।
তোমার পছন্দের কোন একটা গান বলো তাহলে, সেটা আমি প্লে করে দিই।
মেঘ দলের শহরবন্দী মেঘ।
শহরবন্দী মেঘ, ওকে। এবং আজকে তার আগে শুনে যাই যে আজকে নেক্সট যে সমস্ত সেগমেন্ট গুলো আছে সেখানে কি কি থাকছে।
নেক্সট আছে আনসেন্সর্ড সেগমেন্টের আনসেন্সর্ড স্টোরি এবং তারপর পরই থাকছে ভূত এফএম এ প্রচারিত যে ঘটনাগুলো থেকে যে বই হতো সেটা একটা বই, 13 নম্বর অশুভ সংকেত, সেখান থেকে একটা গল্প বলেছিলাম সময় থাকলে পড়বো, আমি বলছি যে পড়বই, গল্পের নাম ভোগের খাবার।
ওকে,
এই দুটো গল্প থাকছে আর হরর ক্লাবের সাথে তো আটটা থাকছে।
ওকে সহকার, তো আজকের মতো এখানেই শেষ করছি, কথা হবে আবারও আগামীকাল ভূত এফএমে। এবং ভূতেশনে আপনারা সবাই নিশ্চয়ই থাকবেন, সকালবেলা তো কথা হচ্ছে আপনাদের সঙ্গে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুনে থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিও থাকুন। ঠিক যেমন সৃষ্টি একটু আগে বললো যে শহরবন্দী শুনবো আমরা, তো আমরা মেঘ দলের শহরবন্দী গানটা প্লে করছি এবং আমি বিদায় নিচ্ছি। সৃষ্টি থাকছে আপনার সাথে, স্টে টিউনড রেডিও ফুড ফেরি এফএম অ্যান্ড রেডিও ফুড ফেরি।
ফুর্তি।
দেশে নাকি কাজের অভাব, কিন্তু আমার ক্ষেত্রে আমি তা একদমই ফিল করিনি। ইন্টারনেটের কারণে শুরু করতে পেরেছি আউটসোর্সিং বিজনেস, এখন ঘরে বসে আয় করে লাইফ চেঞ্জ করছি নিজের হাতে। আর তাই ধন্যবাদটা সবার আগে রবির পাওনা,
দেশের প্রথম রবি 4.5G প্রিপেইড প্যাকেজ হাতে লাইফ চেঞ্জ হচ্ছে প্রতিদিন। নতুন সিম কিনে 189 টাকা রিচার্জে উপভোগ করুন 6GB ইন্টারনেট এবং 400 মিনিট টক টাইম। বিস্তারিত জানতে ভিজিট করুন robi.com.bd। রবি।
হ্যালো রাষ্ট্র ভাইয়া, আমি জানি আপনি সবসময় ভালো এবং ভালো চলে। আমি আপনার অনুষ্ঠানে একজন নিয়মিত শ্রোতা। আমি সজল আশপাতার আপনার কুড়িগ্রাম থেকে বলছি। বর্তমান কুড়িগ্রাম সরকারি কলেজে স্নাতক অধ্যয়নরত রয়েছে। কুড়িগ্রামে রেডিও ফুটির নেটওয়ার্ক না থাকায় অ্যাপ দিয়ে আপনার প্রোগ্রামগুলো শুনি। কিছুদিন ধরে আপনার অনুষ্ঠানের ঘটনাগুলো বিশেষ একটা ভালো না লাগায় নিজেকে আর গুটিয়ে রাখতে পারলাম না। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছে। সময় 1958 সাল। ঘটনাটি আমি আমার দাদুর মুখ থেকে শুনেছি। যখন গ্রামে বেড়াতে যেতাম, বিদ্যুৎ না থাকায় গল্প গুজব করে সন্ধ্যাটা কাটাত। তেমনি এক সন্ধ্যায় দাদু আমি সহ অন্যান্য কাজিনেরা বসে আড্ডা মারছিলাম। ঠিক তখনই দাদু ঘটনাটি আমাদের বলেছিলেন। ঘটনাটি আমি আমার নিজের ভাষায় বলছি। আমার বাড়ি থেকে গঞ্জের দূরত্ব 4 কোশ পথ হবে। সে আমলে তেমন কোনো যানবাহন না থাকায় পায়ে হেঁটেই গঞ্জে যেতাম। কৈশোর জীবন থাকায় এ পথ আমার কাছে তেমন কিছুই মতো। বাড়ি থেকে গঞ্জের পথটির একটু বিবরণ দিই, এতে আপনার লিসেনারদের বুঝতে সহজ হবে। মাটির রাস্তা, সে সময় তখন রাস্তায় পিচের ছোঁয়া লাগেনি, তার মধ্যে গ্রামীণ জনপদ। আমাদের গ্রামটি ছিল চিলমারির প্রত্যন্ত একটি অঞ্চল, যা বর্তমান প্রেক্ষাপটে ব্রহ্মপুত্র নদের গর্ভে দিল। এমনই রাস্তায় কিছু দূর পর পর দু একটা বাড়ি ছাড়া পুরোটাই ফাঁকা। দিনের বেলাতেও রাস্তাটিতে সচরাচর খুব কম মানুষ চলাচল করত। রাস্তার দুপাশে যতদূর চোখ যায় ততদূর অবধি শুধু জমি আর জমি। সে সময় কিছু কিছু জমিতে পাখির আবাদও হয়েছে। কিছু দূর যেতে না যেতে পাক ক্ষেতের ভিতর দিয়ে একটা সরু রাস্তা চলে গিয়েছে। মাঝে মাঝে দিনের বেলাও শিয়ালের ডাক শোনা যায়। পথে এক পর্যায়ে পথটি ঘন বাঁশবনের ভিতর দিয়ে ঢুকে গিয়েছে, যেখানে দিনের আলোতেও মাটি অব্দি পৌঁছাতে পারে না, এতটাই ঘন। বাঁশঝাড়কে ভৌতিক বললে ভুল হবে না, কারণ এই বাঁশঝাড়কে ঘিরেও রয়েছে নানান ঘটনা। সেসব অন্য কোনো দিন শেয়ার করবে। মূল ঘটনায় আসা যায়। সেদিন ছিল চৈত্রের এক পরন্ত বিকেল, রৌদ্রুর দুপুর শেষ ভাগ। আমি চলছি দূরের সেই গঞ্জের উদ্দেশ্যে। পুরো 4-5 গ্রাম মিলে একটি গঞ্জ থাকায় লোকের সমাগম ব্যাপক পরিসরেই ঘটত। পথ অতিক্রম করতে করে গিয়ে আমিও সামিল হয়েছি সেই গঞ্জে নিজের প্রয়োজনীয় পণ্য সামগ্রী কেনার আশায়। তবে আকাশের অবস্থা আজ তেমনটা ভালো নয়। সন্ধে বাড়ার সাথে সাথে আকাশে মেঘ জমতে শুরু করলো। ঘন ঘন মেঘ আর দমকা হাওয়া বইছে। মনে হচ্ছে এই বুঝি আকাশটা ভেঙে তুমি বৃষ্টি শুরু হবে। বাজারের সব শেষে কিরোসিন তেলের বোতল এক হাতে অন্য হাতে বাজারের ব্যাগ গুটিয়ে নিয়ে হাঁটা শুরু করলাম বাড়ির উদ্দেশ্যে। আকাশের দুরবস্থা তাই যত দ্রুত বাড়ি পৌঁছানো যায়। প্রায় 2 কোশ পথ পাড়ি দিয়ে ফেলেছে, আরো 2-1 কোশ পথ বাকি। এবার পার হতে হবে সেই বাজার আর পাট ক্ষেতের ভিতর দিয়ে সরু সেই পথটি। এতক্ষণ দু একজন বাজার ফেরত সঙ্গী থাকলেও তারাও যে যার বাড়ি পৌঁছে গেছে। আকাশের অবস্থাও বেশ খারাপ হয়ে গিয়েছে, জোর দমকা হাওয়া বইছে, এখনই বুঝি আমায় উড়িয়ে নিয়ে যাবে। সঙ্গে আলোর উৎস না থাকায় ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে, আর এতে যতদূর পাচ্ছি পথটিকে বুলিয়ে নিচ্ছে। চেনা রাস্তা, তাই অন্ধকারেও যেন সবকিছু আমার চেনা। তবু এই বৈরী পরিবেশের সাথে পাল্লা দিয়ে হেঁটেই চলেছে। মনে এই জন্যে বাড়ি ফিরতেই হবে, অন্ধকার বেড়েই চলেছে। ইতিমধ্যে জনমানব শূন্য জনপদ আর আমি একা। ভাবছি কেউ যদি সাথে থাকতো শরীরটাও কেমন জানি ছমছম করে উঠতো। হাল ছাড়লে চলবে না, বাড়ি ফিরতেই হবে। এই ভাবতে ভাবতে চলে এলাম সে অন্ধকারে নিমজ্জিত বাঁধঝাড়ের সামনে। আজকে যেন আরো বেশি ভুতুড়ে লাগছে। মনে পড়তে লাগলো ইতিপূর্বে ঘটে যাওয়া কিছু ঘটনার কথা। বেড়ে যাচ্ছে ভরের পরিমাণটা, তবুও করার কিছুই নেই, এই পথেই যেতে হবে। বাঁধঝাড়ের ভিতর দিয়ে যখন হাঁটছি তখন চোখে সামান্যতম কিছুই চোখে পড়ছে না। দিনের বেলায় যেখানে আলো পৌঁছায় না, রাতের বেলা সেখানে তো প্রশ্নই ওঠে না। দু চারটি শিয়াল দৌড়ে দৌড়ে রাস্তা দিয়ে যাচ্ছে, এটা অন্ধকারেও বেশ ভালো করে উপলব্ধি করতে পারছিলাম। মনের ভয় কাটানোর জন্য গুনগুন করে গান গাইতে লাগলাম। অন্ধকারে বাঁধঝাড়ের বাসগুলো বাতাসে একটার সাথে আরেকটা ঘর্ষণের ফলে একটা শব্দ হচ্ছিল, যা অন্ধকার পরিবেশটাকে অতি ভৌতিক করে তুলেছে। বাঁধঝাড়টা যখন পেরিয়েছে কিছু দূর অতিক্রম করে পাটক্ষেতের মাঝ দিয়ে সেই সরু পথ, বাঁধঝাড়ের সেই পথ অতিক্রম করে যেন একটু হাঁপ ছেড়ে বাঁচলাম। কারণ এখন অন্তত বিদ্যুতের চমকানিতে আলোর মুখটা দেখতে পাচ্ছে, কিন্তু তখনও ভাবিনি আমার জন্য আরো কিছু অপেক্ষা করছে। সেটাকে কি দিয়ে ব্যাখ্যা করব বুঝে উঠতে পারছি না। যাই হোক, সরু পথ ধরে যখন পাটক্ষেতের ভিতর দিয়ে হাঁটছিলাম তখন বাঁধঝাড় তুলনায় অন্ধকারটা কম থাকা সত্ত্বেও মনে হচ্ছিল সবকিছু কেমন যেন থমকে আছে। হাওয়াটাও কমেছে, সেই সাথে বিদ্যুৎ চমকানি। হুট করে পাটক্ষেতের ভিতরে পাট গাছ ভাঙার শব্দ শুনতে পাই। মনে হয় একসাথে কতগুলো পাট গাছ মটমট করে ভাঙছে, আর শব্দটা ক্রমশ আমার দিকে আসছে। এবার আমি একটু থমকে দাঁড়ালাম। বিদ্যুৎ চমকানোর আলোয় দেখলাম দুটো শিয়াল উল্টো হয়ে যাচ্ছে পিছন দিয়ে। কিছুটা ভয় পেলাম, এক পা দু পা করে আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছি। এবার যা দেখলাম তা দেখার জন্য মোটে প্রস্তুত ছিলাম না। দেখলাম বিয়ের সাথে পুরোনো দিনের রাজারা যেসব নৌকা ব্যবহার করত, সেই নৌকা বাহারিভাবে সাজানো, সেটি প্রায় দু মানুষ উপর দিয়ে পাঁচ গাছের মাথা ছুঁই ছুঁই করে ভেসে ভেসে উড়ে যাচ্ছে। নিজের চোখে প্রথমে বিশ্বাস করাতে পারলাম না, তারপর কেমন জানি এক মোহে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম সেই নৌকার দিকে। তাদের আলোর মতন সেখান থেকে আলো নির্গত হচ্ছে। এটি দেখে দৌড়াতে চাইলাম, কিন্তু মনে হলো পায়ের সাথে কেউ পাথর বেঁধে গিয়েছে। নৌকাটি যখন আমার পথটি এপাশ থেকে উপাস করে অতিক্রম করলো, দেখলাম সেটি হাওয়াতে আরো ভাসতে ভাসতে উপরের দিকে উঠতে লাগলো। নিজেকে এবার আর ধরে রাখতে পারলাম না, প্রাণপণে ছুটতে থাকলাম বাড়ির উদ্দেশ্যে। এভাবে যে কতক্ষণ দৌড়িয়েছি জানি না, শেষ অবধি আর বলতে পারছি না। তবে যখন চোখ খুলেছি দেখি আমাকে ঘিরে মানুষের সমাগম। মা বলেছে আমি বাড়ির দুজমি পূর্বে পথের ধারে অজ্ঞান হয়ে পড়েছিলাম, এর প্রায় দুই সপ্তাহ আমি অসুস্থ থাকি, পরে হুজুরের ধার ফুকে আমি কিছুটা সুস্থ হয়ে উঠি। তবে সেদিনের সেই কাহিনী কোনো ব্যাখ্যাই আজ পর্যন্ত খুঁজে পাইনি। এই ছিল রাসেল ভাই আমার ঘটনা। জানি না ঘটনাটি আপনার অনুষ্ঠানে প্রচারযোগ্য ছিল কিনা, তবে যদি পারেন ঘটনাটি প্রচারযোগ্য হয় অবশ্যই আপনি ঘটনাটি প্রচার করবেন। এই মুহূর্তে আমাকে এবং রেডিও ফুর্তিকে যারা শুনছেন তাদের প্রতি শুভকামনা রইল। আজ এ পর্যন্ত, শুভরাত্রি।
আসন্ন ফিফা বিশ্বকাপ উপলক্ষে শুরু হলো ভিগো হ্যাট্রিক অফার। ভিগো পণ্য কিনলে পাবেন নিশ্চিত ক্যাশ ডিসকাউন্ট, সাথে আছে 24 ইঞ্চি এলইডি টিভির সাথে প্রিয় দলের জার্সি এবং 32 থেকে 55 ইঞ্চি এলইডি টিভির সাথে বিশ্বকাপের ফুটবল। অফারটি সীমিত সময়ের জন্য, বিস্তারিত দেখুন পত্রিকায়।
শুনছেন রেডিও ফুর্তি, স্টে টিউনড।
কত কি করার আছে রাত্রি, বেলা বয়ে যায়,
কি করে এভাবে আমি থাকি, ভেবে ভেবে সারাদিন কাটে, বলো কি উপায়, তোমারও কি এরকম ঘটে, কত কি করার আছে বাকি, ঠিকই যে চাই খুঁজে বেড়াই কুল কিনারা, ভেবে না পাই কি করি, বলো না হাহু কাজ গেল না, ঠিকই যে চাই খুঁজে বেড়াই কুল কিনারা, ভেবে না পাই কি করি, বলো না হাহু কাজ গেল না, ও সব ছেড়ে ছুড়ে বহু দূরে সরে যাই, তবে আর কি বা হবে, ও কিছু তো হলো না এ জীবনে, বৃথা কালো খয়, তোমারও কি এমন হয় মনে, নিঃসঙ্গতা ভিড়ে আসে কথি এ সময়, তোমারও কি কেউ নেই পাশে, যে যাই খুঁজে বেড়াই কুল কিনারা, ভেবে না পাই কি করি, বলো না হাহু কাজ গেল না, ও ঠিকই যে যাই খুঁজে বেড়াই কিনারা, ভেবে না পাই কি করি, বলো না হাহু কাজ গেল না, ও সব ছেড়ে ছুড়ে বহু দূরে সরে যাই, আর কি বা হবে, ও কত কি করার আছে বাকি,
ফুটি
টার্কি ফার্মের লাভের কথা জানার পর নিজেই ফার্ম দিয়ে ফেললাম। ইন্টারনেট থেকে শিখেছি খাবার দেয়া থেকে শুরু করে লালন পালনের সবকিছুই, এখন লাইফটা অনেক সুন্দর। আর তাই ধন্যবাদটা সবার আগে রবির পাওনা,
দেশের প্রথম রবি 4.5G প্রিপেইড প্যাকেজ হাতে লাইফ চেঞ্জ হচ্ছে প্রতিদিন। নতুন সিম কিনে 189 টাকা রিচার্জে উপভোগ করুন 6GB ইন্টারনেট এবং 400 মিনিট টক টাইম। বিস্তারিত জানতে ভিজিট করুন robi.com.bd। রবি।
শুনছেন রেডিও ফুর্তি, স্টে টিউনড।
ফুর্তি। বৌমা আজ ইফতারে হালিম আছে তো?
চিকেন কিন্তু চাই।
এই ছোলা কিন্তু মিস করো না।
বৌমা আমার দই বড়া কত দূর?
আর ভালো লাগে না, একজনে এক রকমের ইফতারে আপনার সবার নাকি একদিনে এত কিছু থাকতে কি তাই যাবো আমি বাপের বাড়ি।
আরে ভাবি চিল, কোকা কোলা প্রেজেন্টস রেডিও ফুর্তি বাসায় ইফতার কন্টেস্ট আছে না, শুধু একটা এসএমএস করবেন, চান্স চলে আসবে ইফতার আপনার বাসায়।
Yes, Coca-Cola presents Radio Purti Basha Iftar Contest. Food partner Khazana. Shudhu simple ekta questioner creative answer dilei bashay pouchhe jabe mojadar iftar with Coca-Cola. Today's question.
আপনার বানানো প্রথম ইফতার আইটেম কোনটি?
ইফতার স্পেস আপনার লোকেশন স্পেস আপনার অ্যান্সার লিখে এখনই ইনবক্স করুন রেডিও ফুর্তির অফিসিয়াল ফেসবুক পেজে। ভিজিট facebook.com/radio.furti। এই রমজানে হালিম ও কোকা কোলার স্বাদে জমুক ফ্যামিলি টাইম। ডু ফুর্তি।
আপনারা যারা তিনজন আছেন আজকে হওয়া ক্লাবে, আপনারা কিন্তু রান্না করতে পারবেন? না আপনি তো পারেন না সেটা বুঝতে পারছি, বাকিদের কি অবস্থা?
সবুজ অনেক ভালো রান্না করে।
আচ্ছা, না সবুজের
আচ্ছা,
তো বোঝা যাচ্ছে যে আপনাদের বেশ সুন্দর সুন্দর রান্নার অভিজ্ঞতা আছে। তো সেই রান্না যেদিন রাখবেন না সেরকম একদিন আমাকে দাওয়াত করবেন। আমি সাহস পাচ্ছি না তো অনেক আড্ডা হচ্ছে, আড্ডার মাঝখানে এখন একটা দুধের গল্প শুনে আসি। এখন যে গল্পটা শুনবো সেই গল্পটা আগে বলেছি যে প্রচারিত পুরাতন একটা ঘটনা থেকে নেয়া, 13 নম্বর অশুভ সংকেত এই বই থেকে নেয়া, এবং এই গল্পটা পড়ে আবারও হরর ক্লাবের কাছে ফিরে আসবো। তারা বেশ মজায় আছেন, তো একটু ভয় ধরিয়ে দেওয়ার জন্য চেষ্টা এই গল্পটি দিয়ে। তো এই গল্পটার আগে একটু কথা বলি, সেটা হচ্ছে যখন ভার্সিটিতে পড়তাম একদম শুরু থেকে তো হলে ফিরতে হওয়া যায় না, মেসে থাকতে হলো, তো তখন যেটা হতো যে মেসে থাকার সময় মানে রাত জাগার একটা অভ্যাস তো ছোটবেলা থেকেই অনেকেই হয়ে যায় রাত থেকে পড়া বা ওই পাবলিক পরীক্ষা গুলোর আগে। তো ভার্সিটিতে যাওয়ার পর সেই ফার্স্ট ইয়ারে মেসে যখন একা একা রাত জেগে থাকতাম তখন কানে আসতো যার কথাগুলো, সেটা হচ্ছে সেই রাত জেগে থাকা চৌকিদার বা নাইট ক্লার্কের কথাগুলো, যে জেগে আছি বা সব দেখি সব দেখি কইলাম এরকম বলে বলে চিৎকার করা, তারপর লাইটের যে বার গুলো থাকে সেই বার গুলোতে বাড়ি দেয়া। আমি তখন ভাবতাম যে আসলে যে বাড়ি দিয়ে দিচ্ছে বা এই যে আওয়াজ করছে যে চুরি করতে আসছে সেটা আওয়াজ শুনে বাড়িয়ে দেবে। তো যাই হোক না কেন, তো সেই নাইট গার্ড একজন নাইট গার্ডের একটা গল্প, এখনকার যে গল্পটা সেটা গল্পটার নাম হচ্ছে ভোগের খাবার। এবং ভোগের খাবার এই গল্পটা তিনি পাঠিয়েছিলেন, তিনি হচ্ছেন মোশাররফ হোসেন হিমু, নোয়াখালী কোম্পানিগঞ্জ থেকে। আমরা চলে যাচ্ছি সেই গল্পটাতে এখন। বাজারে আমার একটা দোকান আছে, রাত 11টার দিকে বাজারের সব দোকান বন্ধ হয়ে যায়। সবার দোকান বন্ধ হয়ে যাওয়ার পর আমি আস্তে ধীরে দোকান বন্ধ করি, তারপর চাচার দোকানে চা খেয়ে বাসায় ফিরি। আজকেও চাচার দোকানে চা খেতে এসেছি, সাথে আরো দু বন্ধু আছে। চায়ের পানি গরম হচ্ছে, আমরা অপেক্ষা করছি। এমন সময় বাজারের একজন নাইট গার্ড এলেন, একে আগে দেখিনি। জিজ্ঞেস করে জানলাম নতুন জয়েন করেছে। 12:30 বাজে, বাজার জুড়ে শুনশান নীরবতা, শুধু আমরা কয়েকজন চা পাই বসে গল্প করছি। এটা সেটা কত গল্প, এক পর্যায়ে ভূতের গল্প উঠল। ভূতের গল্প উঠতেই নাইট গার্ডের মাঝে অস্বস্তি লক্ষ্য করি, তার চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। আমরা সবাই তাকে চেপে ধরি, বলি কি হয়েছে। নাইট গার্ড প্রথমে বলতে রাজি হয় না, পরে আমাদের পীড়াপীড়িতে তার রোমহর্ষক অভিজ্ঞতার কথা বলে। বেশ কিছুদিন আগের কথা, তখন আমি গ্রামের একটি বাজারে নাইট গার্ডের চাকরি করি। আমার সাথে আরও একজন গার্ড ছিলেন, ওর নাম ফারুক। ফারুক বাজারের পূর্ব পাশে পাহারা দিত, আমি পাহারা দিতাম পশ্চিম পাশে। বাজারের পশ্চিম পাশের একটু বর্ণনা দিই। মেইন রোডের পাশে বাজার, মেইন রোডের পাশ থেকে বাজারের পশ্চিম অংশের শুরু, 6-7 হাত দূরে তিন রাস্তার মাথা। সেখান থেকে একটি রাস্তা বাজারের দিকে এসেছে, আরেকটা বাজার থেকে বাইরের দিকে গেছে, অন্যটা আড়াআড়ি করে অন্যদিকে গেছে, কোন দিকে গেছে আমি জানি না। তিন রাস্তার মাথার ঠিক পাশেই একটা পুরনো ধরনের ঘর, ঘরের দরজা ভাঙা, এখন ফাঁকা পড়ে আছে, তবে বোঝা যায় আগে এক সময় এখানে দোকানদারি চলত। রাতে পাহারা দেওয়ার সময় আমি মাঝে মাঝে দোকানে প্রবেশ করতাম, কারণ দোকানের ভেতরে একটা বেঞ্চি পাতা ছিল, সেখানে বিশ্রাম নিতাম। অল্প কিছুদিন হলো চাকরিতে জয়েন করেছি, এক মাসও হয়নি বোধহয়। একদিন রাতে ডিউটি করছি, 5 ব্যাটারির টর্চের লাইট মেরে প্রতিটি গলি দেখছি। রাত একটা কি দেড়টা হবে, আমার খুব ক্ষুধা পেল। প্রতিদিন বাড়ি থেকে নাস্তা নিয়ে আসতাম, আজ নিয়ে আসা হয়নি। শাশুড়ি অসুস্থ, তাকে দেখে বউ বাপের বাড়ি গেছে। মনে করেছিলাম বাজার থেকে কিনে খাবো, কিন্তু নাস্তা কেনার কথা ভুলিয়ে গিয়েছিলাম। যাই হোক, বাজারে আমার হেফাজতে থাকা দোকানগুলো চেক করে দেখে আসলাম, পেটে ক্ষুধা নিয়ে তিন রাস্তার মোড়ে রাখা একটা ফ্যান গাড়ির ওপর গিয়ে বসলাম। বসে বসে সিগারেট খাচ্ছি, বাড়ির কথা ভাবছি, ক্ষুধার কথা ভুলে গেলাম। এক সময় আমার সিগারেট শেষ হয়ে এলো, আয়েস করে শেষ টানটা দিই। বাড়ির চিন্তায় একটু অন্য মনস্ক ছিলাম বোধ হয়। সিগারেট ফেলে দিয়ে তিন রাস্তার মাথায় লাইটের আলো ফেললাম। লাইটের আলোয় কলা পাতা দিয়ে থাকা একটা খাবারের প্লেট চোখে পড়ল। কে রেখে গেল খাবার? একটু চিন্তা করতে বুঝলাম কেউ একজন ভোগের খাবার রেখে গেছে। গ্রামের কেউ পাকা দালান দিলে সেই দালানে বা বাড়িতে ভূত প্রেতরা যেন কোনো সমস্যা করতে না পারে, সেজন্য মানুষ ভোগ দিয়ে থাকে। তিন রাস্তার মোড়ে কলা পাতায় করে সেরকমই ভোগের খাবার রেখে গেছে একজন। ভোগের খাবার দেখেই আমার মনে ভয় ঢুকে গেল। মনে মনে ভাবলাম নেতার আসবেন, এখনই এখান থেকে চলে যেতে হবে। ক্ষুধায় আমার পেট চোঁচো করছে, পেট বাবাজি চলে যেতে রাজি হলো না। তারপর যা হবার তাই হল, খাবারের কাছে গেলাম, আস্তে আস্তে কলা পাতাটা সরাই। এত খাবার, সেগুলি বের হওয়া মাত্র ওরা যেন আমাকে বলতে লাগলো, ভোগ করো ভোগ করো, মাথা সহ আস্ত মোরগ, ইলিশ মাছের বড় বড় দুটো ভাজা টুকরা, 3টে সেদ্ধ ডিম, পোলাও, আরো কত কি ছিল থালায় আমার মনে নেই এখন। একটা ছোট বাটিও ছিল লাল কাপড় দিয়ে ঢাকা। আমার হিতাহিত জ্ঞান ছিল না, হামলে পড়লাম খাবারের ওপর। মোরগের মাথা ছাড়া সবই সাবার করে দিলাম। তারপর লাল কাপড়ে ঢাকা বাটির কাপড় সরিয়ে দিতেই দেখি এক বাটি রক্ত। লাইটের আলো স্পষ্ট দেখলাম, তখনও জমে যায়নি, একদম তাজা। রক্ত দেখি আমি আঁতকে উঠি, ভয় পেয়ে যাই, রক্তের বাটি ছুঁড়ে ফেলে দিই। তারপর বাজারে ফিরে আসি, লাইট মেরে মেরে সব গলি চেক করতে থাকি, সব ঠিক আছে, কেবল কুকুরগুলি নেই। একটু আগে কুণ্ডলি তাকিয়ে একটা গলিতে শুয়েছিল, লাইট মেরে কুকুরগুলি খুঁজলাম, না কোথাও নেই, শুধু একরাশ নিরাপত্তা ঘিরে রেখেছে বাজারকে। আমি একটু অবাক হলাম, কিন্তু তখন পর্যন্ত চিন্তা করিনি আমার সাথে কিছু একটা ঘটতে চলেছে। বাজার চেক করে এসে সেই পুরনো ভাঙা ঘরের কাছে আসি। খাওয়ার পর একটু শুয়ে থাকা আমার অনেক দিনের অভ্যেস, শরীরও কেমন অসহায় লাগছিল। আমি ভাঙা ঘরে ঢুকে বেঞ্চটা ঝাড়ু দিই, তারপর সেটার উপর শুয়ে পড়ি। কখন ঘুমে পড়েছি সেটা মনে নেই, কিন্তু যখন ঘুম থেকে উঠলাম বুঝলাম ঘরের বাইরে দুটি কুকুর ঝগড়া করছে, তাদের হিংস্র ডাকে আমার ঘুম ভেঙে গেছে। আমি বেঞ্চ থেকে উঠে বলি, জুতা খুঁজি, কিন্তু অন্ধকারে জুতা জোড়া খুঁজে পাচ্ছি না, হাত ধরে লাইট খুঁজে পাই। কোমা দেখি লাইট চলে না, এরকম তো কখনো হয় না, তাছাড়া গত এক মাসেও লাইট কোনো সমস্যা করেনি, আজ কি হলো? একটু অবাকই হলাম। এদিকে একটা একটা করে কুকুরের সংখ্যা বেড়ে গেল, তাদের হিংস্রতাও বাড়তে লাগলো। কুকুরের এমন হিংস্র গর্জন আমি কখনোই শুনিনি। আল্লাহর কাছে প্রার্থনা করি কেউ যেন এমন হিংস্র গর্জন না শোনে। আমি বাইরে বের হওয়ার সাহস পাই না, ঘরের কোনায় চুপ করে বসে থাকি। কিছুক্ষণ পর পরিবেশ একটু ঠান্ডা হয়, আমি ঘরের বেড়ার ফাঁকি উঁকি দিই, দেখি বড় টকটকে লাল একটা চোখ বাইরে থেকে উঁকি দেওয়ার চেষ্টা করছে। আমি ভয়ে ছিটকে সরে যাই, তবে যা দেখলাম সেটা মানুষের চোখের মতো হলেও সেই চোখে ছিল না মনি, না ছিল পুরু। আমার হাত পা চোখ শরীরের সব অঙ্গ যেন ভয়ে কাঠ হয়ে যায়, নিজের ওপর আমার কোনো নিয়ন্ত্রণ ছিল না। কতটা সময় ভিড় দাঁড়িয়েছিলাম আমি নিজেও জানি না, শুধু অনুভব করলাম হাজার জোড়া লাল টকটকে চোখ আমাকে দেখছে। বাইরে একটা শব্দ হচ্ছে, ঠক ঠক ঠক, খুব ধীরে দূর থেকে আসছে, যেন কোনো বৃদ্ধের লাঠির শব্দ। শব্দটা আস্তে আস্তে জোরে হচ্ছে, এইদিকেই আসছে। আমি কান খাড়া করে আছি, লাঠির আওয়াজ তিন রাস্তার মোড়ে এসে থেমে গেল। এরপর ঘরের চারপাশ থেকে কিছু প্রাণী ছুটে গেল রাস্তার মাথায়। পরে গম্ভীর একটা আওয়াজ পেলাম, শুনে মনে হলো গম্ভীর কণ্ঠে কেউ একজন আদেশ দিচ্ছে। এর পরের ঘটনা আরো ভয়ঙ্কর, প্রাণীগুলো ঘরের চারপাশে চক্রাকারে ঘুরতে লাগলো। এই প্রথম আমি প্রাণীগুলো দেখতে পেলাম, এগুলো কেমন যেন অন্যরকম। সামনের অংশ উন্মাদ কুকুরের মতো, চোখ টকটকে লাল, চোখে কোনো মনি নেই, মুখ হা করা, লম্বা জিভ, জিভ বেয়ে লালা গড়িয়ে পড়ছে, হিংস্র স্বরে ডাকছে। তারা ডাকের সাথে সাথে ভয়ঙ্কর সব দাঁত বের হয়ে পড়েছে। দরজা খোলা থাকলেও আশ্চর্যজনকভাবে তারা আমাকে আক্রমণ করছে না। কুকুরগুলো কিছুক্ষণ ঘরের চারপাশে একসাথে ঘরের উপর ঝাঁপিয়ে পড়ল, মনে হচ্ছে ওরা ঘরটাকে প্লাস্টিকের মতো দুমড়ে মুচড়ে দেবে। তাদের আক্রমণে টিন থেকে পেরেক খুলে গেল, কিছু জায়গায় টিন ডেকে গেল। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, জ্ঞান হারিয়ে পড়ে গেলাম। পড়ার আগ মুহূর্তে দেখি ঘরের বাইরে অনেক আলো, মনে হলো কেউ আমার জান নিতে এসেছে। এক মুহূর্তের জন্য মনে হলো এটাই বোধহয় মৃত্যু। সকালবেলা বাজারের লোকজন আমাকে পুরনো ঘর থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। পরে অনেকে আমার কাছে জানতে চায় ওই রাতে পুরনো ঘরটাতে কি হয়েছিল। আমি সবাইকে বলি শরীর খারাপ করেছিল, জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। শুনছেন ভুটান হাওয়া ক্লাব, আজকের সৃষ্টি এই মুহূর্তে আপনার সাথে চুরি করেছে। সময় একটা বেজে 54 মিনিট, আমরা একদম শেষ থেকে শেষ সময় আপনাদেরকে একটা খবর জানিয়ে দিতে চাই। আর সেটা হচ্ছে যে উইকেন্ড শুরু হয়ে গেছে, উইকেন্ডে আপনার কি প্ল্যান? আমি কিন্তু খুব জোশ এবং রিল্যাক্সড একটা প্ল্যান করেছি, ফোন থেকে ডাউনলোড করে ফেলেছি 6টা মুভি, ব্যাক পুরো উইকেন্ডে চলবে মুভি ম্যারাথন। কারণ আজকে আমার 3G SIM রিপ্লেস করে 4G SIM নিয়ে গেলাম, 5GB 4G ইন্টারনেট একদম ফ্রি নিয়ে আজও আছে 7 দিন চোখ, তাই না? তাই দেরি না করে আপনিও আপনার ফ্রিজি চিপি কিন্তু রিপ্লেস করে নিয়ে যান, পেয়ে যান 5GB ইন্টারনেট। এনজয় করুন, ডাউনলোড আসর শেয়ার চলুন, জিপি স্পিডে বিস্তারিত জানতে grameenphone.com। আমাদের সাথে আছে হরর ক্লাবে হয়ে এসছেন, যে হরর ক্লাবে এসছে তারা হলেন মিঠু, সবুজ এবং ফ্লোরা, অনেক কষ্ট করে এসছেন। আর রাত হয়ে গেছে এবং আমরা আগেই ঠিক করেছি যে আজকে আমরা একসাথে তৈরি করবো। তো ফ্লোরা যদি কোনো আইটেম এখনো মাথায় থেকে থাকে আর দুজন এখন রেখে ফেলতে পারেন, হাতে এখনো অনেকটা সময় আছে, মাথায় কি কিছু আছে নাকি রান্না করার জন্য? আমরা কাটাবো আর এই মুহূর্তে যারা শুনছেন আমাদেরকে তাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছে। আবার কথা হবে আগামী সপ্তাহে এবং আগামীকাল শুক্রবার 3টা থেকে 6টা পর্যন্ত থাকছি একটা বিকেল নিয়ে পুরোনো দিনের সব গান নিয়ে। আশা করছি সময়টা তো সেরা থাকবেন, সবসময় থাকবেন রেডিও পুতি। রেডিও ফ্রেমের সাথে আমরা শেষ করছি যে গানটা দিয়ে, সেটা হচ্ছে পিটার পল এন্ড মেরির তাদের তিনজনের যে ব্যান্ডটা ছিল তাদের কভার করা সং 500 মাইলস। খুব প্রিয় একটা গান, খুব পরিচিত একটা গান এবং পৃথিবীর ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় বা সবচেয়ে পরিচিত ইংরেজি গানগুলো ভেতরে একটা। ট্রেন অ্যান্ড অন এক্সক্লুসিভলি অন ফিউশনবিডি.কম।